Close Up presents Hello 8920 Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি। আপনারা শুনছেন হ্যালো 8920 205তম পর্ব। কে আজকে অতিথি হয়ে আছেন সেটা আমরা শুরুতেই জানবো, তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই যে হ্যালো 8920 মূলত জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে অসংখ্য অসংখ্য মানুষ এখন পর্যন্ত জীবনের গল্প বলে গেছেন আমাদের রেডিও শ্রোতারা যারা আছেন, এবং দূর দূরান্ত থেকে, চিটাগং থেকে এসছেন, কক্সবাজার থেকে এসছেন, নরসিংদী থেকে এসছেন, কুমিল্লা থেকে এসছেন, সিলেট থেকে এসছেন, অফকোর্স রংপুরের মতো জায়গা থেকে এসছেন, পঞ্চগড়ের মতো জায়গা থেকে এসছেন, একেবারে দূর দূরান্ত থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। যদিও আমাদের রেডিও সারা বাংলাদেশ ব্যাপী শোনা যায় না, শুধুমাত্র ইন্টারনেট ছাড়া অন্যভাবে শোনার কোনো সুযোগ নেই, সেই জায়গাটি থেকে একেবারে দূর দূরান্ত থেকে এসে এখানে জীবনের গল্প বলে গেছেন। তো তেমনি একজন মানুষ আজকে এখানে জীবনের গল্প বলার জন্য এসছেন, তার সঙ্গে আমরা পরিচয় হব। তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এখানে ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, তারপর আপনার যেটা বলার আছে জীবনের গল্প নিয়ে শুধু রিকোয়েস্টটা করবেন না প্লিজ, কারণ আপনার জীবনের গল্পের কন্টেন্টটা বললেই আমরা ইন্টারেস্টেড হয়ে আপনার সঙ্গে যোগাযোগ করব। আর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমার গেস্টকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। এছাড়া এই পেজটি থেকে আপনারা পুরনো অনুষ্ঠান ডাউনলোড করতে পারবেন, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যারা এই অনুষ্ঠানগুলোতে আসতে চান, ডর হ্যালো 8920 যাহা বলিব সত্য বলিব, এই অনুষ্ঠানগুলোতে যারা আসতে চান তারা আমার সঙ্গে এই পেজটির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে এখানে ইনবক্সে আপনারা চাইলে টেক্সট করতে পারবেন, আমি এই মুহূর্তে এখানে লাইভ আছি, আমি চাই রিপ্লাই দিয়ে দিব আপনাকে। ওকে, পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আরো একবার বলি, www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। যাই হোক, আপনার সঙ্গে একটু পরিচিত হয়ে আপনার নামটা একটু বলেন।
আমার নাম রাজিয়া।
পুরো নামটা?
আমার পুরো নাম মির্জা সুলতানা রাজিয়া।
মির্জা সুলতানা রাজিয়া, ঠিক আছে। ওকে, বর্তমান বয়স?
আমার বর্তমান বয়স 32,
মানে 32 বছর চলছে আপনার। ওকে, পেশায় কি করছেন আপনি?
আমি এখন জবে আছি, রেগুলেটরি বডিতে জব করছি, পাশাপাশি একটা চ্যারিটেবল অর্গানাইজেশন আছে আমার, এনজিও তে আছি আমি।
ওকে, আজকে রাজিয়া তার জীবনের গল্প বলার জন্য এখানে এসেছে, এবং আমরা চেষ্টা করব রাজিয়ার জীবনের গল্প আগাগোড়া খুব মনোযোগ দিয়ে শোনার জন্য, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি সেটা আপনারা যখন শুনবেন তারাই বুঝতে পারবেন। রাজিয়া এসেছে চিটাগং থেকে, রাইট? আচ্ছা, চিটাগং এ থাকতেন, আপনি কোথায় থাকতেন চিটাগং এর?
চিটাগং এ আমি থাকছি হালি শহর।
হালি শহরে, আমরা শুনি যেখান থেকে আপনার মনে পড়ে, একেবারে মন খুলে নিজেকে নিজের মতো করে যেভাবে বলে মানুষ, আপনি সেভাবে বলুন আরামসে।
আমি একেবারে আমার বাবা মার বিয়ে থেকে শুরু করতে চাই।
জি প্লিজ।
আমার বাবা মার বিয়ে হয় 1976 এ। আমার বাবা বেসিক্যালি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশনে জব করতেন।
আচ্ছা।
তো আমার দুই বোনের জন্ম হয় পাকশি পালপাইন পেপারে। আমার মা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমার বাবার সাথে ওনার বিয়ে হয়। আপুদের দুইজনের জন্মের পরে বাবা হচ্ছে গভর্নমেন্ট একটা স্কলারশিপে নরওয়ে চলে যান দুই বছরের জন্য।
আচ্ছা আচ্ছা।
দেন ওখান থেকে ফেরার পরে আমার জন্ম।
কয় ভাই বোন আপনারা?
আমরা চার বোন।
চার বোন, মানে আপনি কি সবার বড়?
আমি তিন নাম্বার।
তিন নাম্বারে, ওকে।
বড় দুজনের পরে আমার, আমি জন্মগ্রহণ করলাম 1983 তে।
জি।
এরপরে যেটা হলো, আমি যখন আমার মা প্রেগন্যান্সি টাইমে, ওনারা দুজনে খুব এক্সপেক্ট করছিলেন যে ওনাদের এবার ছেলে হবে।
হ্যাঁ।
তো আম্মু কিছু রিচুয়াল প্র্যাকটিসও মেবি করেছিলেন।
আচ্ছা।
যাতে ছেলে হয় এরকম কিছুর জন্য। তো যাই হোক, এরপরে উনি ওনার মানে প্র্যাকটিসটা বন্ধ করে দেন, উনি বুঝতে পারেন যে এটা ঠিক হচ্ছে না। তারপরে আমি হলাম। হওয়ার পরে আম্মু থেকে শোনা যে আম্মু খুব কান্না করেছিলেন যে এবার একটা মানে মেয়ে হলো, ছেলে হলো না। আর হয়েছিলাম হচ্ছে আপনার রাত 12টা একটা এই সময়ের দিকে, আব্বু দেখতেই আসেন নাই বলে রাতে। বাট ফর্চুনেটলি পরের দিন আবার সব স্বাভাবিক হয়ে যায়, উনি আসেন, কোলে নেন, আদর করেন। আব্বু আমাদেরকে উনি ভীষণ আদর করতেন, ভীষণ ভালোবাসতেন।
এই এক্সপেকটেশনটা থাকা উচিত না, মানে যদিও বিষয়টা আসলো, হয়তো বাবা আমার মধ্যে জিনিসটা থাকেই। ইভেন দেখা যায় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তখন থেকেই চিন্তা ভাবনা করছে, বয়ফ্রেন্ড চিন্তা করছে প্রথম সন্তানটা মেয়ে হবে, গার্লফ্রেন্ড বলছে না প্রথম সন্তানটা ছেলে হবে। এই যে জিনিসগুলো খুব ফান করতে করতে চলে আসে, এগুলো পরবর্তীতে ভীষণ রকমের সিরিয়াস হয়ে যায় কিন্তু আমাদের মধ্যে, এটা না করাটাই বেটার।
ইভেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একজন মেয়ে সে নিজে এক্সপেক্ট করছে তার মেয়ে হবে না ছেলে হবে,
ছেলে হবে, এই জিনিসটা না করাটাই বেটার। হ্যাঁ, না করাটাই বেটার।
তো তারপরে যেটা হয় পাকশিতে, তো আমার পাখির কথা আসলে সেরকম কিছু খেয়ালই নেই। আমার যখন 10 মাস বয়স, আব্বু আমাদেরকে নিয়ে শিফট হয়ে গেলেন সিলেটে। সিলেটের কথা কিছু খেয়াল আছে, সিলেটে আমাদের ছোট বোনের জন্ম হয়, ও হচ্ছে ক্লিনিকে যখন হয় আমি ওকে দেখতে যাই, এগুলো আমার স্পষ্ট মনে আছে। সিলেটের একটু একটু স্কুলে যাচ্ছি আসছি, তখন রবিবার ছুটি, তখন বাংলাদেশে স্কুল ছুটি থাকতো রবিবার করে, এই জিনিসগুলো মনে আছে। দেন আমরা সিলেট থেকে চলে আসি খুলনা, খুলনায় শিফট হলাম, খুলনায় শিফট হলাম, আমার ওখান থেকে রেগুলার স্কুলিং শুরু, মানে রেগুলার স্কুলে আসা
যাওয়া,
হ্যাঁ, যাতায়াত শুরু। তো খুলনায় আমরা অনেক বছর থেকেছি, মানে আলটিমেটলি ওখান থেকে আমাদের সব, মানে আমার বিশেষ করে ছোটবেলাটার স্মৃতিগুলো একদম ভালো মতো মনে আছে। যেহেতু কর্পোরেশনের কলোনিতে ছিলাম, সুইমিং পুল, তারপরে আপনার প্লে গ্রাউন্ড, এগুলো সব কিছুর ফ্যাসিলিটিস খুব ভালো ছিল। আসরের নামাজ পড়লাম, দেন পায়ের জুতাটা দিয়ে গেলাম মাঠে খেলতে, আর হচ্ছে প্রতিনিয়ত মোটামুটি হাত পায়ে ব্যথা পেয়ে বাসায় আসতাম। আব্বু আম্মুর কিছু কিছু ব্যাপার যেটা মানে খুব ভালো, যেটা হচ্ছে তারা খুব ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে, যদিও ধরেন এক্সপেক্ট করেছিল যে না ছেলে হোক বা ছেলে লাগবে। আম্মু বেশি স্পেশালি একটু মন খারাপ করতো, আব্বুর মাঝে আমি ওরকম দেখিনি। আব্বুর একটা ব্যাপার ভীষণ ভালো ছিল, উনি আমাদেরকে সব শিখিয়েছেন। আমি লং টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ড্রাইভিং সব পারি, এবং সব কিন্তু শিখেছি আমি আব্বুর কাছে। ইভেন অনেকে হয়তো মনে করবে যে এটা কেমন কথা, কিন্তু আব্বু আম্মুর কাছ থেকে আমরা তাস খেলাও শিখেছি। টার্মিনাল পরীক্ষা শেষে
তাস খেলার মধ্যে খারাপ কিছু নেই, আমরা কিন্তু কার্ডটাকে অনেকেই অনেক নেগেটিভ ভাবে দেখি। কার্ড একটা খেলা মাত্র, কিন্তু যে কোনো খেলায় যদি সেটা অর্থের বা বাজি ধরার জায়গাটাতে চলে যায়, তাহলে কার্ড খেলাটাকে যেভাবে বাঁকা চোখে দেখা হয় আসলে ওটার জন্যই দেখা হয়। সুতরাং কার্ড খেলাটা খুবই ইন্টারেস্টিং একটা খেলা, ইভেন আমি নিজেও খেলি সময় পেলে বন্ধুদের সাথে, কিন্তু এটার পিছনে যেন অর্থ যেন ইনভেস্ট না করা হয়।
মানে আমাদের টার্মিনাল পরীক্ষা শেষ, দ্যাট মিন্স আমাদের ইনডোর কিছু গেমস হবে, আমরা ক্যারাম খেলবো, তারপরে বাগাডুলি আছে, বাগাডুলি খেলবো, কড়ি খেলবো, মানে এই ধরনের ব্যাপারগুলো আমাদের খুব কমন একটা মানে মজা ছিল। তাস খেলতে হবে, তারপরে গাছ থেকে ফলমূল পাড়তে হবে, কারণ আমাদের যে বাসাটা ছিল, বাসাটার সামনে পিছনে মিলিয়ে আপনার প্রায় 2 বিঘার উপর একটা বাংলো, সামনে ফুলের বাগান, পিছনে হচ্ছে ফলের বাগান। আব্বুর একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে নিজে শেখাতো সব, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি গাছে উঠতে পারতাম না, এটা আমার একটা দুর্বলতা ছিল। আমার বোনরা গাছে উঠতো, আমি মই দিয়ে উঠতাম, এবং তারপরে মইয়ে পা দিতে যেয়ে আমার খুব সমস্যা হতো, কোন পাগে দিব কিভাবে নামবো। আর ওরা আম গাছে উঠে দেখা যেত, ভালো ভালো আমগুলো বা মজার মজার ফলগুলো ওরা ওখানে গাছে বসে খাচ্ছে, আমি নিচে থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি, আমাকে দিচ্ছে না, এই মজাগুলো ভীষণ মনে পড়ে। আরেকটা ব্যাপার ছিল, আব্বুর কনজারভেটিভ ছিল আমার বাবা মা বেশ, কারণ তাদের কনজারভেটিভনেস এর একটা এক্সাম্পল দিই আপনাকে, রাতে মানে বিশেষ করে সন্ধ্যা মাগরিবের আজান আগে আমাদেরকে বাসায় আসতেই হবে, মানে এই বিষয়টাই ভীষণ স্ট্রিক্ট ছিল, যেখানেই থাকি না কেন, মানে সন্ধ্যার পরে আব্বুর একটা কথাই ছিল, সন্ধ্যার পরে বাচ্চাদের কোনো কাজ থাকে না বাহিরে। ইভেন টিভি দেখার সময়টাও আমাদের একদম শিডিউল করা ছিল, রাত 9টা থেকে 10টা। এগুলো বিষয়ে খুব মানে তখন খুব রাগ হতো, ওই সময় তখন মনে হতো যে কি ব্যাপার, মানে একটা কিছু ফিনিশ হলো না, দেখতে পারলাম না। আরেকটা ব্যাপার তখন ভীষণ আফসোস হতো, সেটা হচ্ছে আমাদেরকে কোনো ফ্রেন্ডের বার্থডেতে যেতে দেওয়া হতো না ওই সন্ধ্যার পরে, ওই কারণে। আবার কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান যেখানে হয়তো মানে হচ্ছে সন্ধ্যার পরে যেতে হবে, দেখা যেত যে গার্জিয়ানের সাথে যেতে হবে, শপিং এ গার্জিয়ানের সাথে যেতে হবে, মানে এই ব্যাপারগুলো একটু রেস্ট্রিকশন ছিল, বাট শিখেছি সবকিছু। মানে ওই বিষয়টাই, আমার ছোট বোন যখন 3.5 বছর বয়স, ও তখন আব্বুর কাছ থেকে সুইমিং শিখে, এবং পুরো সুইমিং পুল একা একা পার হতো, এত সুন্দর লাগতো, ছোট্ট একটা মানুষ পুরো মানে সুইমিং পুল পার হয়ে যাচ্ছে। তো খুলনার স্মৃতি এটাই আর কি। স্কুলে আপনার আমি সায়েন্সে ছিলাম, স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, SSC তে ভালো রেজাল্ট ছিল, দ্বিতীয় পেয়েছি, ওটাও মানে মোটামুটি আমাদের স্কুলে যেটা মেন ব্যাপার ছিল, আপনার বয়েজ গার্লস আলাদা কম্পাউন্ড ছিল, রেজাল্ট হতো কম্বাইন্ড, তো টপ 10 এ আমি সবসময় থেকেছি, স্কুলে দুষ্টুমির জন্য আবার বেশ পানিশড হয়েছি, পড়াশোনার জন্য পানিশড হতে হয়নি, বাট দুষ্টুমির জন্য মাঝে মাঝে এমনও হতো যে টান ধরে পড়ে স্কুল ঘুরতাম, আমাদের একটা গ্রুপ ছিল। আবার আমার এক্সট্রিম পানিশমেন্ট স্কুলে একবার ছিল, বয়েজ কম্পাউন্ডে নিয়ে গিয়েছিল, নিয়ে যে আমাদের ক্লাস, তখন আমি ক্লাস সেভেনে পড়ি, আমাদের ক্লাস সেভেন এর বয়েজ ক্লাসের সামনে কান ধরে দাঁড় করিয়ে, এটা একটা ছিল। তো আর আমার মা ছিলেন হচ্ছে আমার নানা বাড়িতে, একটাই ইস্যু মানে আমার কোনো মামা খালা নেই, তো আমাদের একটা মজার জিনিস হতো, সেটা হচ্ছে বছরে মানে প্রত্যেক বোনের এক বছর করে নানা বাড়ি গিয়ে থাকা হতো, মানে ওখানে নানু বাড়ির স্কুলে পড়তে হবে, ওখানে নানু নানির সাথে থাকতে হবে, এটা হচ্ছে ওনাদের সাথে কোম্পানি দেওয়া, প্লাস হচ্ছে আমাদেরকে আদর করে নিয়ে যেত। ওই সময়টা হচ্ছে খুব মজার যে নানু বাড়ি যে এক বছর আছি, মানে যা খুশি তাই করা যাচ্ছে এরকম একটা ব্যাপার। যদিও নানি খুব স্ট্রিক্ট ছিলেন, নানি ধরেন আপনার উনি সেই সময় কিন্তু গ্রাজুয়েট আমার নানি, যার ফলে উনি পড়াশোনার ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন, কিন্তু আদর ভীষণ পেতাম, তো যার জন্য দেখা যেত যে প্রত্যেকটা বোনই যেয়ে থাকতাম এরকম বাই টার্ন একজন না একজন ওনার ওখানে যেয়ে এক বছর করে করে পড়ে আসতাম। তো এই জিনিসগুলো ছোটবেলাটা আমার ভীষণ সুন্দর কেটেছে, বিশেষ করে আব্বু আম্মুর যে মানে টেক কেয়ারটা, আম্মুর একটা স্পেশালিটি ছিল যে সেটা আমরা কখনো বাহিরের খাবার খাইনি, উনি সবসময় বেকিংটা কুকিংটা উনি নিজে করতে পছন্দ করতেন, সবসময় উনি নিজে করতেন, এবং আমাদেরকে ইভেন আমাদের বার্থডে কেকটাও আম্মু নিজে করতেন, এই ব্যাপারটা ছিল। আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে যখন আমি কলেজে ভর্তি হলাম,
কোথায় দিলেন এসএসসি পরীক্ষা?
এসএসসি পরীক্ষা দিলাম কর্পোরেশন স্কুলেই,
খুলনাতে। লম্বা সময়?
লম্বা সময়। তারপরে ওটা যেহেতু কলোনির মধ্যেই কম্পাউন্ডটা ছিল, যার ফলে আমার পৃথিবী কিন্তু ওটুকুর মধ্যেই ছিল, আমাকে বাহিরে বের হতে হতো না, কারণ আমার ফ্রেন্ডস ওখানে, আমার স্কুল ওখানে, আমার টিচারও ওখানে, সবকিছু ওখানে। আর একটা ব্যাপার ছিল যে আব্বু যে যেটা বললাম আপনাকে, ছোটবেলা থেকে সবকিছু আমাদেরকে করাতো, ইভেন টিচারদের সাথে ব্যাচের শিডিউল ঠিক করা, আমার পরীক্ষার খাতার মার্কস কোনটাই হয়তো যোগ করতে কম বেশি হয়ে গেছে, না আমাদেরকে করতে হতো, মানে আব্বুর কথা ছিল যে তোমার কাছ তোমাকে শিখতে হবে, মানে এইসব ছোটখাটো কাজের জন্য আমি যাবো না, এরকম একটা ব্যাপার ছিল। তো কলেজে ভর্তি হলাম, ওখানে ওমেন্স কলেজ, খুলনা ওমেন্স কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরেও আমার মানে নতুন পৃথিবী শুরু হলো, কারণ ওই সময় যে নতুন সার্কেল, কারণ ওখান থেকে তো ওখানে বিভিন্ন স্কুল থেকে অনেক মেয়েরা এসছে, তো ফ্রেন্ড সার্কেল নতুন, ড্রেস কোড ছিল কলেজে। একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে একটার আগে কলেজ থেকে বের হতে দিত না, গেটটা লক করা, মানে ক্লাস হোক না হোক আপনাকে একটা পর্যন্ত কলেজ কম্পাউন্ডে থাকতেই হবে। আচ্ছা, তখন থেকে যেটা আমাদের শুরু হলো আমাদের পকেট মানি, কারণ কলেজে যেহেতু যাচ্ছি আমাকে বাহিরে বের হতে হচ্ছে, আর সায়েন্সে যেহেতু ছিলাম আমাকে সেই ভোর ছটার সময় বেরিয়ে যেতে হতো, ফার্স্টে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি টিচারের কাছে পড়তাম, দেন কলেজ করতাম, দেন তারপরে বের হয়ে আরেকটু টিচারের কাছে পড়তাম, বাট সন্ধ্যার আগে বাসায় আসতেই হতো, মানে শিডিউলটা ওভাবেই করা ছিল। তো আমরা একটা কাজ করতো, মাসের প্রথমে একেবারে হিসাব করে টাকাটা বুঝিয়ে দিত, মানে প্রতিদিন না, ওটা হচ্ছে মানে ম্যানেজমেন্টে শেখাতো যে আমাকে ওই ফিক্সড একটা অ্যামাউন্টের মধ্যে চলতে হবে, ওটা থেকে সেভ করতে হবে, মানে চাইতে গেলেই ধমক, মানে ওটা থেকে সে মোটামুটি দিত যেখান থেকে আমরা সেভ করতে পারতাম, বাট ওই জিনিসটা নতুন শিখলাম আর কি, পকেট মানি আসা, ওটাকে খরচ করা, ফ্রেন্ডের সাথে এটা ওটা খাওয়া, খেতে বসে আসি, খাওয়া আজকে খেলো তো কালকে আমি খাওয়ালাম, এরকম ব্যাপারগুলো, কারণ কলোনিতে থাকতে ওই ব্যাপারগুলো ছিল না, কলেজে এসে নতুন অ্যাড হলো। এরপরে আপনার যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, তখন একটু বড় হয়ে গেছি, কলোনিতে আর রাস্তায় খেলি না, ফ্রেন্ডের সাথে হাঁটাহাঁটি করি এখন, মানে তখন একটু ব্যাপারটা কিরকম হলো, নিজেকে একটু অ্যাট্রাকটিভ শো করা, তখন একটু ওই রকম ব্যাপারগুলো চলে আসলো যে খেললে তো তখনও বাঁচা বাঁচা ভাব,
নিজেকে বড় করা, ইভেন হাঁটবো কিভাবে সেটার মধ্যে
একটা স্টাইল, ইভেন হয় না যে কাউকে দেখে একটু ভালো লাগলো তখন ধরে অসম্ভব হার্ট বিট বেড়ে যেত,
অ্যামেজিং একটা ইজ। আমরা জানি না ইন্টারের কোন ছেলেমেয়েরা আমাদেরকে এই মুহূর্তে শোটা শুনছে কিনা, বাট আমরা দুজন পার্টিকুলারলি, আমার মনে হয় যে অনেক লিসনাররাই আছেন যারা আমাদের এজের, তারা আমরা আসলে এই সময়টাকে অনেক বেশি মিস করি। যদি ওই সময়টা খুব কমপ্লেক্স একটা টাইম, বিকজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্টেজেও সিদ্ধান্ত নিতে পারে না আসলে কি করবে, অনেক ধরনের ইনডিসিশনে ভোগে, ওই সময়টাতে দেখা যায় যে সারাউন্ডিং যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তারাও অনেক সময় ভুল বোঝে ছেলে মেয়েদেরকে। কিন্তু আফটার দ্যাট এইরকম একটা স্টেজ এসে, আমাদের মতো সময়ে এসে, ওই সময়টাকে কেন জানি আমরা খুব বেশি মিস করি, সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রে।
এরপরে একটা টিচারের নোট নেওয়ার জন্য আমি রাস্তায় হাঁটছিলাম, বাসায় ঢুকলাম, বাসায় নিব, তো বাসায় এসে আমাদের ড্রয়িং রুমটা পাস করে দেন আমার রুমে ঢুকতে হবে। তো ড্রয়িং রুমে দেখলাম দুজন ছেলে বসে আছেন,
আমি
হ্যাঁ ড্রয়িং রুমে, আমি অত নোটিস করি নাই, আমি নোটিস না করে আমার কাজটা সেরে আমি আবার রাস্তায় চলে গেলাম। নাস্তার সময় মাকে জিজ্ঞেস করলাম যে কারা এসেছিল, তিনি বললেন যে আমার রিলেটিভ খুলনা বিআইটিতে পড়ে, তারা এসেছিল আমার সাথে পরিচিত হতে। ওটাই ফার্স্ট আর কি, মানে আমাদের বাসায় দেখলাম, মানে আমি চিনি না এরকম কেউ আসলো, আমি ওরকম নোটিস করি নাই আসলে সেই সময়। তারপরে যেটা হলো যে উনি যেহেতু মার সাথে পরিচিত হলেন, উনি বৃহস্পতিবার হলে দেখা যেত চলে আসতো বাসায়, হয়তো থাকতো, গল্প গুজব করতো, আবার শুক্রবারে বিকালের দিকে চলে যেত, এরকম মানে তার আসা যাওয়াটা একটু রেগুলার হওয়া শুরু হলো, আমাদের সাথেও পরিচিত হলো। তো আমাদের সাথে কথাবার্তা বন্ধুদের সাথে, আচ্ছা এর মাঝে যেটা হলো যে আমার বড় বোন কিন্তু ততদিনে রাজশাহী মেডিকেলে অ্যাডমিশন নিয়ে ফেলেছে, ও চলে গেছে, ও আসা যাওয়া করছে, সেটা আমাদের একটা মানে দূরত্ব তৈরি
হয়ে গেল,
কারণ ওকে আর আমরা সেরকম পাচ্ছি না, মেজো আপু আমি আর আমার ছোট বোন, ছোট বোন তখন অনেক ছোট। তো তারপরে একটা সময় দেখলাম যে আমি কিছুটা এক্সপেক্ট করছিলাম যে কোনোদিন যদি কোনো সপ্তাহে যদি সে না আসে, আমার কাছে মনে হচ্ছে সে কেন আসছে না, মানে আলটিমেটলি আমি ফিল করছি যে এটা আসাটাই স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক,
মানে ওই রিলেটিভটা। ফাইন, আমি একটু জানতে চাই ওনার সম্পর্কে, যেহেতু আপনার মার পরিচিত কেউ বলছিল, ওনার এইজটা কি আপনাদের এইজ ছিল নাকি আপনার মায়ের এইজ ছিল?
না না, আমাদের যে আমার চেয়ে 6-7 বছর বড় ছিল।
আচ্ছা, কি হতে আসলো সম্পর্কে, কি জানলেন মার কাছ থেকে?
উনি আমার কাজিন হন, আর যেটা যে আমার মা যেহেতু বাবার বাড়ি বগুড়া, তো বগুড়ার রিলেটিভ। আর আমার বাবা যেহেতু ধরেন জব করেছেন বিভিন্ন সাইডে, আমরা থেকেছি, আমাদের রিলেটিভদেরকে আমরা সেরকম চিনতাম না,
মানে
যাওয়া হতো না, গেলেও সবার সাথে সেভাবে দেখা হতো না আমাদের বগুড়াতে গেলে। চেনার পর যখন কথাবার্তা হতো বাসায় আসতে, এজ ইউজুয়াল কথা হতো, সবাই মিলে নাস্তা করতাম, বসতাম, বা তাকে গেস্ট রুমে থাকতে দেওয়া হতো, ভালো লাগতো কথা বলতে, ভালো লাগতো
আড্ডা দিতে, ভালো
লাগতো, ভালো লাগতো, এবং এক ধরনের মানে এক্সপেকটেশন আমার ভিতরে তৈরি হওয়া শুরু করলো যে সে আসবে, আসলে গল্প দিব, এরকম
এক ধরনের ভালো লাগা তৈরি হওয়া। ছেলেটার নাম কি ছিল?
ওনার নাম ছিল মুস্তাহিদ।
মুস্তাহিদ, ওকে ফাইন। উনি আসলে সম্পর্কে কে হন আপনাদের ফ্যামিলির?
আমার মানে দুঃসম্পর্কে রিলেটিভ আমার মায়ের কাজিন।
ঠিক আছে।
তারপরে যেটা হলো একদিন উনি হঠাৎ করে আপনার আনএক্সপেক্টেডলি চলে এসেছেন, কারণ উনার হলে ডিস্টার্ব হয়েছে। যাই হোক, ওই সময় থাকলেন বেশ কিছুদিন, যাওয়ার সময় আমার হাতে একটা কাগজ দিয়ে গেলেন। হ্যাঁ, এমনি হঠাৎ করে আনএক্সপেক্টেডলি, আমি তো এক্সপেক্ট করি না যে সে আমাকে হাতে কিছু দিবে।
যে বড় বোন ছিল ও কোথায় ছিল?
আমাদের সাথে বাসায়
ছিল।
ও কিছুটা নোটিস করছিল যে কিছু একটা চেঞ্জ আসছে, কারণ ও মানে ও আমার চেয়ে বয়সে বড়, তো এক্সপিরিয়েন্স ও বড়, ওর মাথায় হয়তো বা কাজ করছে।
কত বছরের গ্যাপ আপনাদের মধ্যে?
আমাদের 3 বছরের গ্যাপ।
3 বছরের গ্যাপ। সো ইন দ্যাট মোমেন্টে সে কি কারোর প্রতি এনগেজ থাকা বা কোনো কিছু এরকম কোনো কিছু ছিল?
হ্যাঁ, আপুর একটা অ্যাফেয়ার ছিল
ওই সময়টাতে। সেটা কি ছেলেটা জানতো?
না,
জানতো না।
আপুর অ্যাফেয়ার ছিল আব্বুরি আরেক কলিগের ছেলের সাথে, আমাদের কলোনির।
যাই হোক, মুস্তাহিদের সাথে আপনার আপনার মোটামুটি একটা ভালো বোঝাপড়া ছিল।
ভালো বোঝাপড়া ছিল। আমি তখনও মানে লাভ ব্যাপারটাতে, কিন্তু
তখন আপনি ইন্টারে পড়ছেন?
হ্যাঁ, ইন্টারে পড়ছি। আর ওই যে আমি আপনাকে বললাম যে আমার লাইফটা কিন্তু ওই কলোনির মধ্যে ফ্রেন্ড সার্কেল পড়াশোনা এর মধ্যেই ছিল।
এছাড়া আপনারা তো বোধহয় ওই গার্লস স্কুল বয়েজ স্কুল আলাদা করে ডিভিশন করে পড়ানো, সুতরাং ছেলেদের সাথে অতটা মেশা হয়নি।
অতটা মেশা হতো না আমাদের, জাস্ট আর কি রেজাল্টের দিন সবাইকে একসাথে কম্বাইন্ড করা হতো, তখন আমরা দেখতাম। বললাম না যে আমার এক্সট্রিম পানিশমেন্ট হিসেবে আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, মানে যে এরপরে আর কোনো পানিশমেন্ট নাই, যে বয়েজ স্কুলে যে কান ধরে দাঁড়ানো। তো এখন যাই হোক,
এরপরে কয়েক রাত ঘুমোতে পেরেছিলাম? ও, খুবই 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 লজ্জাজনক, এবং এটা আসলে করা উচিত না।
সাথে আরো দুজন ছিল,
যাই হোক, একা থাকলে হয়তো আরো বেশি ডেঞ্জারাস হতো, এবং এটা করা উচিত না, কারণ এগুলো খুবই পার্সোনালিটিতে আঘাত লাগে। হ্যাঁ বলুন। তারপরে
যেটা হলো,
কাগজ ধরিয়ে গেল,
কাগজ ধরিয়ে গেল। তো আমি তারপরে দেখলাম যে তখন তো ইমেল ছিল না, লাভ লেটার, ফার্স্ট লাভ লেটার ওটা
আমার খুলে কি পেলেন মনে আছে?
পেলাম হচ্ছে আপনার সবুজ কালারের একটা সুকুশনের শেডের একটা পেপারের উপরে সবুজ কালি দিয়ে এই চিঠিটা লেখা। কন্ট্রাস্টটা খুব সুন্দর ছিল। আমি গুনে গুনে কয়েকদিন পড়লাম চিঠিটা, পড়ছি লুকিয়ে রাখছি, কারণ কারো হাতে তো পড়লে আরো খবর আছে। তো প্রায় মনে হয় আমার মনে আছে, মনে হয় 30 আপ আমি কাউন্ট করেছিলাম আর পড়েছিলাম, মানে কি লিখবো রেজাল্ট, কারণ তার মধ্যে এটাই লেখা ছিল যে সে আমাকে পছন্দ করে, ভালোবাসে, আমি তার ফার্স্ট লাভ, আমার দিক থেকে রেসপন্সটা কি সে জানতে চায়। এরপরে আপনার একটু একটু করে সাহস সঞ্চয় হলো।
মানে ফিলটা কি হচ্ছিল? আই ওয়ান্ট টু নো দ্য ফিল, বিকজ আপনি কিছুটা দুর্বল ছিলেন সেটা আপনি আগেই বলছিলেন। সামহাউ ও যে এত বড় একটা স্টেপ নিয়েছে, দুর্দান্ত রকমের সাহসী একটা স্টেপ, ও কি বুঝতে পেরেছিল যে আপনি ওর প্রতি কিছুটা হলো দুর্বল?
বুঝতে পেরেছিল।
কি কি কারণে বুঝতে পেরেছিল?
সেটা হয়তো বা আমার এক্সপ্রেশনের কারণে, কারণ আমি যেটাকে এক্সপেক্ট করতাম সে সম্ভবত সেটা বুঝতে পারছিল।
আচ্ছা, আপনি তো কোনো কিছুতে বুঝাতেন কি না, অ্যাটিটিউড দিয়ে?
না, ওরকম ব্যাপার ছিল না, কারণ আমি আপনাকে ফার্স্টে বলেছি আব্বম্ম ভীষণ কনজারভেটিভ ছিলেন। তো মানে সে আমাদের ঘরে আসবে বা আমাদের সাথে বসবে এরকম ব্যাপারটা কিন্তু ছিল না। মানে গেস্ট রুম আমাদের মানে বাসা থেকে পুরো মোটামুটি আলাদাই ছিল। জাস্ট আমাদের ওই ড্রয়িং রুমে বসলে কথাবার্তা যেটুকু হতো, আর হচ্ছে দেখা যেত যে আচ্ছা এর আগে একটা জিনিস একটু মাথা দিয়ে চলে গেছে, সে আমার একবার হাত ধরেছিল, আমি মানে রিয়্যাক্ট করিনি।
ও ওকে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
হ্যাঁ, আমি রিয়্যাক্ট করিনি, যেটা করা উচিত ছিল যে চিলাচিলি করা বা আব্বুকে ইনফর্ম করা বা কাউকে ইনফর্ম করা, আমি করিনি, হয়তো বা এটাও একটা কারণ ছিল।
হাত কি মানে সে ইন্টেনশনালি ধরেছিল নাকি?
ইন্টেনশনালি ধরেছিল জাস্ট খাওয়ার টেবিলে, বাট আমি হাত সরিয়ে ফেলেছি, বাট ওটা নিয়ে আমি কোনো ইস্যু ক্রিয়েট করিনি।
ওকে, সামহাও সেটাকেও সে একটা গ্রিন সিগন্যাল ভাবতে পারে।
হ্যাঁ,
ফাইন। তো আপনি চিঠিটা পাওয়ার পরে খুশি হলেন না করতে বলে চলে নাকি
এক্সাইটেড? মানে আমি আসলে কি করব এটা বুঝতে পারছিলাম না, যে এটা কি আপুকে বলবো। ওর একটা সমস্যা ছিল যে ও আবার ওকে বললে ও আম্মুকে বলে দিবে কনফার্ম, মানে আপু ওরকমই ছিল যে ও কনফার্ম ওটাকে আমার দিক থেকে চিন্তা না করে জাস্ট।
কন্টেন্ট মনে আছে আপনার চিঠিতে কি লেখা ছিল প্রথম লাভ লেটার?
মনে আছে,
শুনি আমরা একটু। ওকে, কন্টেন্টটা সে বলতে চাচ্ছে না, কেন বলতে চাচ্ছে না শুধু এটুকু বলেন।
বলতে চাচ্ছি না আসলে, ফিলিংসটা আমার মধ্যেই রাখতে চাচ্ছি।
ওকে ফাইন, আমরা ধরে নিলাম চমৎকার কিছু আছে, হয়তো খুব প্রশংসা ছিল, হোয়াটএভার ইট ইজ, যেটা থাকে আর কি প্রথম।
কন্ট্রাস্টটা, চিঠি কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর ছিল, কালার কন্ট্রাস্টটা, কারণ ওই সময় তো এখন তো ধরেন রাইটিং প্যাড অ্যাভেলেবল না আমার যতটুকু মনে হয়, বাট ওই সময় তো
লেখার ধৈর্য নাই, এক লাইন লেখার পরে দুই লাইন দিয়ে হাত ব্যথা করবে অনেকে।
রাইটিং প্যাডের তো তখন একটা ব্যাপার ছিল যে বিভিন্ন ডিজাইনের রাইটিং প্যাড পাওয়া যেত, আর কালি মানে অন্যরকম একটা কন্ট্রাস্ট ছিল। আর যাই হোক, তো তারপরে যেটা হলো, আমি একটা চিঠি লিখলাম, কয়েকদিন ধরে লিখলাম, মানে কি লিখবো, বারবার লিখি, আবার ক্রেডিট করি, আবার লিখি, এরকম একটা ব্যাপার, কয়েকদিন ধরে লিখলাম, তারপরে লুকিয়েও রাখলাম, কিন্তু ধরাও খেলাম, আমার মেজো আপু চিঠিটা বের করে পড়ে ফেললো।
না, আপনার মেজো আপুকে ফোন করে আমাদের কন্টেন্টটা জানতে হবে চিঠি, যে কি লিখেছিলেন আপনি। মানে আপনি আমাকে একটু বোঝান যে ভাষা ভাষায় কোনো কিছু সিগন্যাল দিলেন কিনা, যে ইয়েস আই এম ওকে, ও তো প্রস্তাবই করেছিল আপনাকে।
ততদিনে সে আসে নাই আর।
না না, আপনাকে চিঠির মধ্যে তো প্রস্তাব করেছিল, তো আপনি কি আপনি কি পজিটিভ সিগন্যাল দিলেন কিনা?
পজিটিভ সিগন্যাল দিলাম এবং চিঠিটা আমি লুকিয়ে রাখলাম যে পোস্ট করব। আমি পরের দিন মনে হয় কলেজে গেলাম, ওই দিন আর পোস্ট করিনি। মানে আমার মাঝেও কনফিউশন কিন্তু কাজ করছে যে আসলে লেখা ঠিক হবে কি হবে না, কনফিউশনের জন্য আমি রেখে চলে গেছি এবং যথেষ্ট লুকিয়ে গোপন জায়গায় রেখে গেছি। কিন্তু মেজো আপু মানে মোটামুটি ভালো একটা টার্গেটই ছিল যে কিছু একটা চেঞ্জ হচ্ছে, ও বুঝতে পারছিল। তো ও চিঠিটা নিয়ে অ্যাজ ইউজুয়াল সোজাসুজি আম্মুকেই দিয়ে দিল। আমি তাকে অনেকবার জিজ্ঞেস করলাম, আমি চিঠিটা খুঁজে পাচ্ছি না আপু, তুমি কি নিয়েছো, তুমি কি নিয়েছো? সে বারবার বলছে কোন চিঠি কোন চিঠি, মানে সে কোনোভাবেই স্বীকার করলো না। কিন্তু আমি বুঝে গেছি যে ও ছাড়া এটা মানে আম্মুর এত মানে সময় হবে না যে এত
খুঁজে এসে চিঠি বের করে,
কারণ আমি দেখেছিলাম সে আম্মার হারমোনিয়ামের রিডের পিছনে, সেই জায়গায় আমি চিঠিটা রেখে
গিয়েছিলাম। আপনার বোন সেটা খুঁজে বের করেছে। ওকে,
তো যাই হোক, মানে প্রেমের আজি না বলার আগেই যেটা হলো যে ভীষণ ধরা এবং অনেক বকাবকি খেলাম। আম্মু তো একবার যে আব্বুকে বলে নাই, আম্মু বললো, কারণ আব্বুকে আমরা ভয়ও পেতাম ভীষণ, আব্বু যেমন ফ্রেন্ডলি ছিল সেরকম স্ট্রিক্ট ছিল, তো যেহেতু বকা দিত না ওই জন্যই ভয়টা বেশি পেতাম, যে বকা যখন দিবে তখন ওটা ওই লোডটা নিতে পারবো
নাকি
করে ফেলে। তারপরে যেটা হলো, আম্মু আমাকে বললো যে তোমার মানে হচ্ছে এটাই সৌভাগ্য যে আমি তোমার বাবাকে বলছি না, বাট ও যখন আসবে ওকে আমি কিন্তু বলবো, মানে মুস্তাহিদ যখন আসবে বেড়াতে,
এটা তো আরো বেশি লজ্জার,
আরো বেশি লজ্জার এবং অপমানের। তারপরে আমি আম্মুকে বললাম যে না আমি রিলেশনটা করবো না, ঠিক আছে সরি, তাও তাকে কিছু বলো না। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আসলে তো কিছু হয়নি এখনো পর্যন্ত, তার আগে যদি মানে ধরেন এরকম একটা ব্যাপার হয় খুবই অস্বস্তিকর ব্যাপার। আর ওই সময়টা না হয় কি মানে ইমোশন কন্ট্রোল করাটা খুব কঠিন,
খুবই কঠিন হয়ে
যায়, খুব কঠিন ছিল।
তখন
মনে হচ্ছিল যে মানে এর চেয়ে বুঝি মরে যাওয়া ভালো, এরকম একটা ফিল হচ্ছিল যে এটা কি হচ্ছে,
এত অপমানের, এত বেশি কাঙ্ক্ষিত সবকিছু মিলে।
তারপরে যথারীতি সে একদিন সে আসলো, আমার তো
আপনার তো কি হলো সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আমাদের সাথে আছে রাজিয়া, তাকে নিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমার পেজটিতে। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে এবং সেখানে প্রায় 12 লাখের উপরে এই মুহূর্তে আমাদের মেম্বার বা ফ্যান যাই বলে না কেন আছে, আপনিও হয়ে যেতে পারেন ওখানে একজন এনলিস্টেড মেম্বার, সেজন্য পেজটাতে আপনাকে লাইক দিতে হবে। ছোট্ট একটা বিরতি নেব মাত্র 4 মিনিটের, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Hello 8920, close up, the closer the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য চিটাগং থেকে আমাদের সঙ্গে স্টুডিওতে এসছে এই মুহূর্তে যোগ দিয়েছে রাজিয়া। রাজিয়াকে যদি কিছু বলার থাকে, আপনার কোনো কমেন্টস করতে চান তার স্টোরি শুনে, তার একটা ছোট ভিডিও ক্লিপস দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে, ওখানে এসে আপনারা কমেন্টস করতে পারেন বা যদি কিছু বলার থাকে ওখানে এসে বলতে পারেন। ফেসবুকের ঠিকানাটা আমি বারবারই বলে দিচ্ছি www.facebook.com/kibriya.rj আরজে কিবরিয়া নামে পেজটি আছে। প্রিয় শ্রোতা একটি বিষয় অ্যানাউন্স করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় বেস্ট সেলার হয়েছে আমাদের হ্যালো 8920 জীবনের গল্প বইটি, এবং এই বইটি আপনারা যারা rockmoney.com থেকে সংগ্রহ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আরো একবার বলছি 16297 এই নাম্বারে, এটা ওয়ার্কিং ডেজে দিতে হবে, বন্ধের দিনগুলোতে ফোন দিলে আপনি পাবেন না। 16297-এ ফোন দিয়ে আপনাকে বইয়ের অর্ডার দিতে হবে, আপনার কাছে বই পৌঁছে যাবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। হ্যাঁ, যেখানটা আমরা ছিলাম আবারও ফিরি। তো মুস্তাহিদ এরপর আপনাদের বাড়িতে আসলো যখন চিঠিটা ধরা পড়েছে, তারপর?
তারপর আমি আর সামনে যাইনি, আমাকে তো যেতে দেওয়া হলো না। আমি জাস্ট সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে তাকে যাতে কিছু না বলা হয়। দেন আমার মা আম্মু বলেছেন যে আর কিছু বলেন নাই, জাস্ট এসেছে নর্মালি চলে গেছে, আই এম নট শিওর যে আসলে সেটা হয়েছিল কিনা। দেন অনেকদিন আর তার সাথে কোনো যোগাযোগ হলো না, সেও আর আসছে না। আবার আব্বু যদি জেনে যায় এটাও একটা ভয়, কারণ আব্বু জানলে তো আরো অন্যরকম হবে। তো এরপর প্রায় 2 মাসের মতো হয়ে গেল আর তার সাথে আমার যোগাযোগ নেই, যোগাযোগটা শেষ 2 মাস পরে। এর মধ্যে কিন্তু আমি পড়াশোনা করছি, আমার কলেজ টিচার সবকিছুই চলছে। তারপরে যেটা হলো আপনার 2 মাস পরে আমাদের বাসার ল্যান্ড ফোনে আবার একটা ফোন আসলো, মুস্তাহিদ ফোন করেছে এবং আনফরচুনেটলি আমি ফোনটা ধরলাম। ধরার পরে তার সাথে আমার আবার কথা হলো এবং সে বাইরে দেখা করতে চাইলো, যেটা আমার জন্য খুব টাফ, কারণ আমার একটা শিডিউল ছিল, সেই শিডিউলের বাইরে ধরেন দেখা করতে যাওয়া আসলে কখনো যায়নি, তো একটা টেনশনের ব্যাপারও ছিল।
ওই সময়টাতে আপনি ফোনে মানে জানলেন কিনা যে তার সঙ্গে কি ধরনের ব্যবহার করা হয়েছিল বা আপনি যে চিঠিটা পেয়ে গেল আপনার ফ্যামিলি সেটা সে জানে কিনা?
হ্যাঁ, ওটা তো আমি বলেছি, সে বললো হ্যাঁ সেরকম কিছু হয় নাই, জাস্ট তোমার সাথে দেখা করতে চাচ্ছি, কিন্তু আমাকে আর যেতে নিষেধ করা হয়েছে যে তোমার বাসায় যেন আর না যাই।
ওকে ওকে।
তো আমার সাথে বাইরে দেখা করতে চাইলো, তো বাইরে দেখা করতে চাইলো যখন, তো আমি বাইরে আমাদের ওই শিডিউল টাইমে গেলাম, 2 দিন না 3 দিন পরে মোস্ট প্রবাবলি ছিল দেখা করার কথা। আমি একটা টিচারের শিডিউল গ্যাপ দিয়ে মানে ধরেন খুব কাছাকাছি ছিল টিচারদের বাসাগুলো, তো ওখান থেকে একটা শিডিউল গ্যাপ দিয়ে ফ্রেন্ডকে ম্যানেজ করে গেলাম। যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি, তার আর কোনো খবর নেই। কিন্তু এইদিকে তো আমার টেনশন কাজ করছে, কারণ রোডের উপর দাঁড়ানো, আলটিমেটলি কেউ আমাকে দেখে ফেললে আমি ঝামেলায় পড়বো। এরপরে আর আরেকটা ব্যাপারও কাজ করছিল, কারণ আগে কখনো এভাবে কারোর সাথে দেখা করতে যাইনি, ওটাও একটা ব্যাপার। প্রায় আপনার 40 মিনিটের কাছাকাছি দাঁড়ালাম, ইভেন্ট আর হোস্টেলে ফোন দিলাম, ফোনটা বেজে যাচ্ছে বেজে যাচ্ছে, বাট কেউ ফোন ধরছে না। দেন যথারীতি আবার টিচারের কাছে চলে গেলাম, সেকেন্ড যে টিচারের কাছে পড়া ছিল সেখানে চলে গেলাম।
এবং নিঃসন্দেহে মন খারাপ করে,
নিঃসন্দেহে মন খারাপ, এবং তখন মাথার মধ্যে জাস্ট এই জিনিসটা কাজ করছে যে সে আমাকে এভাবে কি করে বিট্রে করতে পারলো। মানে আমার কাছে মনে হচ্ছে যে আর সে কেন আসলো না, মানে অ্যাটলিস্ট আমি তো কিছু জানতেও পারলাম না। আবার আপনার মোটামুটি 1 মাসের মতো গ্যাপ, আমিও কোনো যোগাযোগ করছি না, তার দিক থেকেও কোনো ফোন আসছে না। তারপরে 1 মাস পরে আমি একবার, আমাদের আমাদের ওখানে সিস্টেমটা ছিল আপনার বাহিরে কোথাও কল করতে গেলে আপনার যারা সার্ভিসে থাকে ফোনের তাদেরকে বলতে হয় যে আমি এই নাম্বারে কল করব, আমাকে কলটা দিন, কারণ PABX তো দিল। দেওয়ার পর আমি তো এদিকে টেনশনে আছি, কথা বললে আবার যদি বাসায় কেউ দেখে ফেলে যে আমি কথা বলছি। তারপরে সে এসে ফোনটা ধরলো, ধরার পরে আমি বললাম যে কি ব্যাপার, এরকম কেন হলো? তো বললো যে ঠিক আছে তুমি আসো, সামনাসামনি কথা বলবো। আবার আমাদের শিডিউল হলো এবং অবশেষে আমরা দেখা করতে পারলাম।
আচ্ছা,
দেখা করলাম এবং জানলাম যে যেদিন আমার সাথে দেখা করার কথা ছিল সে আবার পলিটিক্স করতো, মানে হোস্টেল পলিটিক্স যেগুলো আর কি, ইউনিভার্সিটি পলিটিক্স গুলো। তো ওই দুটো গ্রুপের মধ্যে গন্ডগোল হওয়ার কারণে খুব হোস্টেলটা আপনার বন্ধ হয়ে যায়, হল ভ্যাকেন্সির জন্য নির্দেশ আসার কারণে তারা তাড়াতাড়ি সবাই হোস্টেল ছেড়ে চলে যায়। আর সে ফোনটা ধরেনি, কারণ হচ্ছে ফোনটা হোস্টেলে কেউ ছিল না, সে কারণে কেউ রিসিভ করে নাই, সময় হল ভ্যাকেন্ট হয়ে গেছে। তো যাই হোক, কথা টথা বললাম, পরে স্বাভাবিক হ্যাঁ আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো। দেন ফিরলাম, ফেরার পরে আমার বেশি কিন্তু ঘুরতে যেতে পারতাম না, কারণ অত বেশি অ্যালাউড ছিল না, কারণ আমাকে আপনার একটা রাশ শিডিউলের মধ্যেই কিন্তু বের করতে হতো। এর মধ্যে আপনার ধরা খাওয়ার একটা ভয়, কে দেখে ফেললো এটার একটা টেনশন। এরপরে আমার মেঝবাপু তখন তো পুরোপুরি আমার ভিলেন, সে মোটামুটি স্পাইন মতো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে এবং ফলো করছে। আর ওর মানে ও মোটামুটি কখনো শিওর যে আমার মাথা থেকে এই ভূতটা যায়নি, যে আমি এখনো এটার পিছনে ঘুরছি।
মানে ও আপনার এতটা এনিমি হয়ে গেল কি কারণে, মানে আমি ঠিক বুঝলাম না। এটা কিন্তু একটা মানে খুব ন্যাচারাল একটা ব্যাপার, প্রথম প্রেমের ক্ষেত্রে সবাই বাধা হয়ে দাঁড়ায় সামহাউ, কেন করবে, এটা তো অন্যায় কাজ এবং চরম অন্যায় কাজ,
চরম অন্যায় কাজ। এবং সেই কারণে ওর কথা যে মানে কেন করবে বা মানে আম্মু রাজি না সেখানে কেন হবে, এরকম একটা ব্যাপার। সে ওই সেন্সে আমার মানে পিছনে স্পাইয়ের মতো ঘুরছে। তো ফোর্থে মেবি আমি বেড়াতে গেলাম, যার রেফারেন্সে গেলাম আর কি, সে হচ্ছে মানে আমার ফ্রেন্ড, ও আবার আপুকে জানালো যেহেতু ওদিকে গেছে, আপু যথারীতি যেখানে গেছে ওখানে যেয়ে হাজির। আমি বসে আছি, আমার সামনে আপু, আপুর বয়ফ্রেন্ড, মানে আপু রীতিমতো মানে ওখানে মানুষজনের সামনে মোটামুটি পারলে ঝাড়ি দেয় এরকম একটা অবস্থা। আবার সে আম্মুর কাছে ইনফরমেশন গেল, আমি তো বাসায় চলে আসলাম আপুর সাথে। তারপরে মোটামুটি আম্মু খুব মানে সিরিয়াসলি বলার পরে রিলেশনটা টোটালি ব্রেকআপ হয়ে গেল। কারণ একটা ব্যাপার ছিল, আম্মুর প্রতি আমি অসম্ভব ডেভোটেড ছিলাম, যেহেতু তার সাথে আমাদের রিলেশনটা খুব ফ্রেন্ডলি ছিল ওই সময়টায়। পুরোপুরি আপনার ক্লাস মিস দিচ্ছি, এটা নিয়ে টেনশন করছি, ওটা নিয়ে টেনশন করছি, পুরোপুরি সব কন্ট্রোলের বাহিরে। তারপরে রেজাল্টটা মানে SSC তুলনায় খারাপ হলো। এরপরে খুলনা ভার্সিটিতে ইংলিশে অনার্সে ভর্তি হলাম, মানে কোনো মতে টিকলাম আর কি, যাই হোক মানে সার্ভাইভাল করতে পারলাম যে অন্তত ইংলিশে অনার্সে ভর্তি হলাম।
জীবনে কত বড় একটা ক্ষতি হয়ে গেল। ইনফ্যাক্ট এইটাই মানে প্রেম আমাদের জীবনে আসবেই, এটা না আসাটা বড়ই অস্বাভাবিক, কিন্তু সেটা আসলে সেটা যেন আমাদের বেসিক জায়গাটাকে নষ্ট না করে ফেলে। বহুবার আমরা বলেছি LO8920-তে ক্যারিয়ার এবং এডুকেশন এই দুটো জায়গা যেন কোনোভাবেই হ্যাম্পার না হয় যে কোনো কিছুর ক্ষেত্রেই, বিকজ এটা হ্যাম্পার মানে সারা জীবনের জন্য এটা দাগ, এটা কখনো রিকভারি করা যায় না। ক্যারিয়ারের ক্ষেত্রে হয়তো বা কিছুটা করা যায় লাকিলি, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কোনো চান্স থাকে না, বিকজ আপনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ডিভিশন পেয়ে গেলেন 1 মার্কের জন্য, রিকভারি করার কোনো চান্স নেই,
কোনো চান্স নেই, সব জায়গায় ওটা কাউন্ট হচ্ছে আপনার
সেকেন্ড ডিভিশন হিসেবে,
সেকেন্ড ডিভিশন হিসেবে।
জি,
তারপরে আপনার ভার্সিটি শুরু হলো, এর মাঝে কিন্তু মুস্তাহিদের সাথে আমার যোগাযোগ হয়, বাট ওই ব্যাপারটা নেই যে অ্যাফেয়ার, সে যোগাযোগের চেষ্টা করে, আর সে যখন রেসপন্স ফোন করে আমি কথা বলি, এটুকুই। পরে যখন ভার্সিটি গেলাম, এর মাঝে যেটা হলো আমার ফাদার ট্রিটা উনি শিফট করলেন, তখন উনি করাপশনের মানে ঝামেলায় এত কিছুর মধ্যে পড়লেন, প্লাস আমাদের এক্সপেন্সও বেড়ে গেল। উনি এক মুহূর্তে মানে বিরক্ত হয়ে ওনার কর্পোরেশনের জবটা ছেড়ে দিলেন, যে উনি এখানে মানে আইদার ওনাকে করাপ্টেড হতে হবে নতুবা ওনাকে সারেন্ডার করতে হবে। তো উনি ওটা ছেড়ে দিয়ে প্রাইভেট জবে চলে আসলেন। প্রাইভেট জবে চিটাংয়ে মানে ফ্যামিলি শিফট করলেন। তখন হচ্ছে আমি থাকলাম খুলনায়। এখন সে হচ্ছে আপনার ফ্রাইডে করে আসা শুরু করলো। প্রথম দিন আসলো, আসার পরে আমাকে বললো যে চলো আমি জব পেয়ে গেছি। তো সে ভালো জব করতো, সে
মুস্তাহিদ।
হ্যাঁ,
মানে আপনি তখন খুলনাতে মানে কোথায় থাকেন? একা থাকেন?
একা থাকি হোস্টেলে।
আচ্ছা আচ্ছা, তো ওখানে আছেন এবং ওই সময়টাতে সে আসা শুরু করলো?
আসা শুরু করলো এবং সে আমাকে বারবার ফোর্স করতে থাকলো যে আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি, দেন হচ্ছে ফ্যামিলি রাজি হয়ে যাবে। তো আমার একটা ব্যাপার ছিল, আমি কখনোই ওর এই ব্যাপারটা কনভিন্স হইনি। আমি সবসময় এবং এমনও হতো সে রাগারাগি করে মানে খুব রুডলি চলে যেত।
আপনি জায়গা থেকে তো ব্রেকআপ করেছিলেন, মানে এক ধরনের ব্রেকআপই বলা চলে, তারপর ও আসতো কেন ওই জায়গাটা?
আমার জায়গা থেকে ব্রেকআপটা এরকমই ছিল যে আমি বলেছিলাম যে আমার ফ্যামিলি রাজি না,
মানে আমি রাজি হলেও আমার ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি,
আর আমি কোনোভাবে আম্মার বুকে কষ্ট দিতে পারবো না।
ওকে,
বাবা মার এক ধরনের মানে এক্সপেকটেশন আমার প্রতি খুব বেশি ছিল কেন জানি ওই সময়টায়, কারণ তারা মনে করতো যে যেহেতু বড় আপ খুব ব্রিলিয়ান্ট, ও এক চান্সে মেডিকেলে ঢুকেছে এবং মন বসে স্কলারশিপেও জাপানে চলে গেছে, সবার ধারণা ছিল যে আমিও অবশ্যই মানে ওর লাইনে যাব। আর মানে আমাদের ফ্যামিলিতে তখনও যে কমার্স আর্টস পড়া মানে ওই ব্যাপারটাকে ধরেই না হতো যে এ হয়তো স্টুডেন্ট খারাপ, এই
যে
ওই ধরনের একটা চিন্তা করা হতো, যদিও এটা মানে কাউকে আমি কারণ আমার সবসময় মনে হতো যে আম্মা আব্বু ভীষণ কষ্ট পাবে আমি যদি নিজে থেকে বিয়ে করে ফেলি। হ্যাঁ জানি তাদের কিছু আর করার নেই, কারণ আমি ভার্সিটিতে পড়ি আমি তখন।
আপনার কি সফট কর্নার উপকে ছিল?
ছিল,
টু বি অনেস্ট ছিল। মানে তখন আপনি মন থেকে ওকে লাভ করেন?
লাভ করি, বাট ও যেটা চাচ্ছে সেটা আমি করতে পারবো না।
ঠিক আছে, একটা বাইন্ডিং ছিল আপনার জায়গাতে, কিন্তু আপনি ওকে লাভ করতেন সেই সময়?
লাভ করতাম, বাট মানে ওর চাওয়াটা আমার কাছে
পসিবল ছিল না,
ছিল না।
দ্যাটস ওয়াই হি ইজ ট্রাইং মোর, মানে বারবার নক করছে, বারবার নক করছে, রাইট?
এবং যেহেতু তার জব ভালো, তার মানে আপনার এখন সে ঢাকাতে জব করছে, ভালো জব করছে, তার কাছে মনে হচ্ছিল যে আমরা বিয়েটা করে ফেলি দেন ফ্যামিলি ফ্যামিলি মতো। আর একটা ব্যাপার ওর মাঝে ছিল, ও কেন যেন বুঝতে চাইছিল না, মানে ও যেটা চাচ্ছে সেটাই এস্টাবলিশ করতে চাচ্ছে, আমি চাচ্ছিলাম যে ফ্যামিলিকে কনভিন্স করে ব্যাপারটা আসুক। তারপরে সে কনভিন্স হলো এবং ফ্যামিলিগতভাবে প্রস্তাব আসলো এবং আমার বাবা এক কথাতেই রিজেক্ট করলেন। প্রথম কথাই ছিল যে না, মানে আমাদের ফ্যামিলিতে আরেকটা ট্রেন্ড ছিল যে আপনার পড়াশোনা শেষের দিকে এসে মেয়েদের বিয়ে হবে, খুব আর্লি বিয়ে দিবে না। তো যাই হোক, আব্বু এক্সকিউজ দিয়ে আর রাগারাগিও কিছুটা হয়েছিল হয়তো, বা আমি জানি না, যেহেতু আমি ওখানে ছিলাম না, যিনি প্রস্তাব এনেছিলেন তাদেরকে সম্ভবত রুট কিছু বলেছিলেন, ওটা ক্যান্সেল হলো। তারপরে তারা হচ্ছে আমার নানার বাড়ি, যেহেতু আত্মীয় নানার বাড়ির দিক যাওয়ার চেষ্টা করলো, তার মা বোন সবাই গেল আমার নানু বাড়িতে, ওখানে যে আবার তারা রিকোয়েস্ট করলো বিয়েটা দেওয়ার জন্য। এবং তারা বলল যে আমি যেহেতু তাকে ভালোবাসি, সে যেহেতু আমাকে ভালোবাসে, আমাদের দুজনের মাঝে অ্যাফেয়ার আছে, তো কেন বিয়েটা হবে না। তো তখন তো আর মোবাইলের যুগ নেই, মানে চিঠিতে সবকিছু লেখালেখি হচ্ছে, নানুরাও এদিকে চিঠি লিখছেন আম্মু আব্বুকে, আম্মু আব্বু আমাকে ফোন করে ধরেন মোটামুটি, আব্বু তো ফোন করতো না, আব্বু এই বিষয়ে কখনো কোনো কথা বলেনি আমার সাথে, আম্মু দেখা যেত আমাকে ফোন করে বকা দিচ্ছে, আমারও খুব তখন খারাপ লাগতো যে কি ব্যাপার, আমি তো জিনিসটাতে ইনভলভ না, আমাকে কেন বকছে। তো একটা গ্যাপ তৈরি হওয়া শুরু হলো বাবা মার সাথে, যে মানে মনে হচ্ছে যে তারা আমাকে বুঝতে পারছে না, এরকম একটা গ্যাপ।
মানে আমি বাবা মার জন্য ভালো চাচ্ছি, তারপর আমি তাদের কাছ থেকে গাল মন্দ শুনছি।
এর মাঝে একটা ব্যাপার হলো, আমি তখন খুলনা থেকে চিটং যাব, তো ও আমাকে বললো কি ওর সাথে জানি করার জন্য, তখন ও গেছে আর কি, গেছে তো ও ব্যাক করবে, আমাকে বললো যে তুমি ঢাকা পর্যন্ত চলো, দেন ওখান থেকে হচ্ছে আবার চিটাং এর গাড়িতে উঠে যাবে। তো আমি ওর সাথে জার্নি করলাম, আপনার নাইটে উঠলাম, সকালে এসে ঢাকা পৌঁছালাম, ওর বোনের বাসায় আবার নিয়ে গেল আমাকে, ওর বোনের সাথে দেখা করলো, যেহেতু সেও আমার রিলেটিভ তাদেরকে তখন আমি চিনি, দেখা করলাম, দেখা করার পর দুপুরে ভাতটা খেয়ে আমি আবার বাসে উঠে চিটাং এ রওনা দিলাম। যাওয়ার পরে আমাকে আম্মু জিজ্ঞেস করলো যে তুমি কার সাথে আসলে, আমি বললাম যেটা সত্যি সেটা আমার, আমি আসলে কেন যেন সত্যটাই বললাম যে আমি গোপন করিনি। তখন বাসায় খুব চিল্লাচিল্লি শুরু হলো, আব্বু মোটামুটি একটা পর্যায়ে মানে আব্বু রাগারাগি করতো না, আব্বু জাস্ট আম্মুকে বললো যে যে মেয়ে হচ্ছে রাতে ওই ছেলের সাথে জানি করতে পারে, সে এর চেয়েও ডেঞ্জারাস কিছু করে ফেলতে পারবে। তো ওকে হচ্ছে তুমি বলো যে ও কি চায়, মানে বেশ এক্সট্রিম কথাবার্তা হয়ে গেল আমাদের। তো একটা পর্যায়ে আব্বু আমাকে বললো যে তুমি হচ্ছে যদি ওর ব্যাপারে সিরিয়াস হও তাহলে আমাদেরকে কিন্তু তোমার ছেড়ে চলে যেতে হবে। তো আমারও তখন মানে আমি কোনো ইয়েস নো না বলেও, কিন্তু আমার আমার মধ্যে একটা জেদ সবসময় ছিল, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, জেদ জেদ করেই পড়াশোনা করতাম বা জেদ করেই সবকিছু করতাম, এক ধরনের ব্যাপার ছিল। আর আব্বু ওভাবে বলাতে আমার খুব খারাপ লাগলো, কারণ আব্বু কখনো কিন্তু আমাদেরকে হার্ট করে কথা বলে নাই। আমরা ভয় পেতাম সেটা অন্য জিনিস, বাট হার্ট করে নাই। দেন ওরা এরপরে করলো কি, ওই সাইডে আমি পরে জেনেছি যে আমার দাদাবাড়িতে এবার আমার দাদির কাছে গেল, দাদি ফুপু ওদের কাছে গেল
এই বিষয়টা নিয়ে।
হ্যাঁ, এই বিষয়টা নিয়ে। এবং তখন হচ্ছে নানা ভাইও গেলেন, তারপরে হচ্ছে সবাই মিলে গার্জিয়ানরা মিলে বসলো যে ওদের এই জিনিসটাকে দেখা দরকার। আমার খেয়াল আছে নানা ভাই তখন আমার সামনে বললেন আমার মাকে যে কানের পানি কানে থাকতে শুকিয়ে যাওয়া ভালো, না হলে এই জিনিসটা আরো অন্যদিকে টান নেবে, দেখা যাবে যে ওরা কোনো এক্সট্রিম কিছু করে ফেলবে।
সেটা তো মুস্তাকিদ বারবার আপনাকে বলতোই।
তখন আমার কাছে ব্যাপারগুলো মানে খুব খারাপ লাগলো যে আমার রিলেটিভরা আমাকে বুঝতে পারছে না, কারণ আমি তো অলরেডি এরকম অফার পেয়েও বারবার তাকে রিফিউজ করছি, মানে আমি তো জানি আমি তো
কখনো আপনার সঙ্গে সেই মোমেন্টে কেউ ফ্রেন্ডলি কোনো টক করেনি, এবার আপনার মাও করেনি
না, তারা সবাই হচ্ছে তখন মানে ধরেই নিচ্ছে যে আমি একেবারে বকে গেছি। তারপরে সবচেয়ে এক্সট্রিম যেটা হলো যে আমার মা বাবা মানে আমার গার্জিয়ানরা কমপ্লেন করছে যে আমি অলরেডি বিয়ে করে ফেলেছি, ঠিক আছে, এটা ওরা বলেছে, এসে বিয়ের প্রস্তাবটা দিয়েছে এবং বলেছে যে ওরা যথেষ্ট ডিপ রিলেশনে আছে এবং তারা বিয়ে করে ফেলেছে। আমি কিন্তু তখনও বিয়ে করি নাই, কিন্তু আমার কথাটা কেউ বিশ্বাস করলো না। তারপরে ওর সাথে আমাকে দেখা করানো হলো, আমি বললাম ঠিক আছে তাহলে সামনাসামনি কথা হবে, সামনাসামনি দেখা করি, দেখা করাও, আমি সামনাসামনি বলি আমি বিয়ে করি নাই। তারপরে একটা অ্যারেঞ্জমেন্টের মতো হলো যে সবাই মিলে বসবে, সবার সাথে দেখা হবে, কথাবার্তা হবে, এবং এটা একটা মানে আইদার মানে পজিটিভ নতুবা একবারে শেষ, কারণ জিনিসটা ততদিনে অনেক ছড়ানো হয়ে গেছে। এরপরে যেটা হলো যে সামনাসামনি দেখা করানো হলো, তো আমি ওকে সরাসরি জিজ্ঞেস করলাম, তো ও বলছে না আমি এরকম কিছু বলিনি। তখন হচ্ছে আবার ওইদিকে আরেকটা কর্নারে যে আমাকে খুব রিকোয়েস্ট করে বললো যে দেখো তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর এই সুযোগটা আর হবে না, মানে এইভাবে সবাইকে নিয়ে রাজি করানো। আমার একটা উইকনেস ছিল তার প্রতি অবশ্যই, আর তখন হচ্ছে আমার ফ্যামিলিও আমার সাথে ফ্রেন্ডলি না। দেন হচ্ছে আমি কেন যেন ওকে রিফিউজ করতে পারলাম না, আমি আমার বড় বোন তখন বড় বোন দুলা হয়ে এসেছিল জাপান থেকে, ওদের সামনে আমি ভাইয়াকে আর আপুকে বললাম যে আমি ওকে বিয়ে করব, তোমরা বিয়ের জন্য প্রিপারেশন নাও, মানে আমি ওর সাথে থাকব, যেভাবেই হোক যেমন করেই হোক তোমরা বিয়ের প্রিপারেশন নাও। এবং ওরা মেন্টালি প্রিপেয়ার ছিল, ওরা তখন আমাকে আংটি পরিয়ে দিল, এবং
মানে আপনার শ্বশুরবাড়ির লোকরা, বউ শ্বশুরবাড়ির লোকরা,
তারা মানে এখন আমি যখন চিন্তা করি তখন বুঝি যে ওরা কিন্তু অলরেডি প্রিপারেশন নিয়ে এসেছিল।
ওকে, মানে দে ওয়্যার কনফিডেন্ট, অফ কোর্স
কনফিডেন্ট, কারণ ওদের কাছে এনগেজমেন্ট রিং ছিল তখন, বাট আমাদের কাছে কিন্তু যে আমরা আমার ফ্যামিলি প্রিপারেশন নিয়ে গেছে যে আজকে এটা শেষ করে একবারে উঠে চলে আসবো, আর আমাদের ফ্যামিলিগত ভাবে কোনো কথাবার্তা হবে না। তারপরে এক মাস পরে প্রিপারেশন নিয়ে আমার বিয়ে হয়ে গেল, মানে আপনার। এবং ও এটার মাঝে একটা কথা ছিল, আমার ফ্যামিলিকে কিন্তু ওরা এইভাবে বলেছিল যে আমার পড়াশোনাটা ওরা কমপ্লিট করাবে, এগুলো নিয়ে কোনো ডাউট রাখতে না। দেন এক মাস পরে বিয়ে হয়ে গেল।
আপনি তখন কোন ইয়ারে?
আমি তখন ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে ফেলেছি।
ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছেন ইংলিশে? ওকে,
দিব, বাট দেওয়া কিন্তু হয়নি তখন আমার। দেন বিয়ে হলো, বিয়ের পরে আব্বার মতো চলে গেল চিটাগাং। আব্বুর খুব মেজর একটা অ্যাক্সিডেন্ট হলো, আব্বুর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হলো একটা, সম্ভবত উনি আনকনসিয়াস ছিলেন এবং ওনার রিবের 9টা হাড় ভেঙে গেল। তো তারপরেও সবকিছু স্বাভাবিক হয়ে আসলো, আমি আমার সংসার জীবনে ঢুকে গেলাম, বগুড়াতে থাকা শুরু করলাম।
বগুড়াতে থাকা শুরু করলাম মানে ছেলের বাড়ি যেহেতু বগুড়া ছিল, ও তো জব করতো ঢাকায়,
জব করতো ঢাকায়, মানে বিয়ের পরে শুরু আর কি। আমাকে যেদিন নিয়ে গেল ওরা বিয়ের দিন, সেদিন আপনার রাতে দেখি ভীষণ চিল্লাচিল্লি শুরু হয়ে গেল বাসায়, ওর আত্মীয়রা এসে মানে আমার ফ্যামিলিকে নিয়ে তুলকালাম চিল্লাচিল্লি করছে যে ওরা কি মনে করে, কেন হচ্ছে এরকম করলো এই সেই। তখন আমি খুব শকড হলাম যে মানে আমি কিন্তু এরকম চিন্তা করিনি যে এরকম হবে, কারণ বিয়ের কথা যেদিন হচ্ছিল সেদিন কিন্তু তারা খুব পোলাইট, ভীষণ পোলাইট, কিন্তু ঠিক যেদিন আমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাওয়া হলো সেদিন হচ্ছে ঠিক অপোজিট, মানে বাসায় সবাই আসলো এবং সে প্রত্যেকেই মানে হচ্ছে আমার ফ্যামিলিকে যাচ্ছে তাই বলে গালি গালাজ করা শুরু করলো। এরপরে আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে আমার সাথে লাগেজ দেওয়া হয়েছিল কিছু কাপড় চোপড়, সেসব খুলেও খুব ব্যাড কমেন্ট করা শুরু করলো যে এত সস্তা জিনিস এই সেই কি দিয়েছে, কোনো মতে মেয়েকে বিদায় করেছে, এরকম কথাবার্তা। আর আমার যেটা খারাপ লাগলো, আমি কিন্তু আমার আব্বুকে ভীষণ ভালোবাসি, তাদের ব্যাপারটা আমি ধরতে পারছিলাম না যে তারা কেন এরকম করছে। যাই হোক, আমি প্রথম দিন চুপ থাকলাম। পরের দিন আমাকে রেডি করা হলো। রেডি করার পরে ওরা আবার হচ্ছে এক পীরের মরিদ ছিল, আমি সেটা জানতাম না, আমি টোটালি জানতাম না। তো আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তো ওরা বললো যে না আমাদের এক দাদা আছেন, ওনাকে দেখাতে নিয়ে যাওয়া হবে। তো নিয়ে যাওয়া হলো, উনি ঢোকার পরে ওনার ওখানে বসলাম। উনি ওখানকার বেশি রিনাউন্ড পীর ছিলেন, হচ্ছে বগুড়ার পাহাড়পুর আছে না, পাহাড়পুরে নিয়ে যাওয়া হলো। তো পাহাড়পুরে নিয়ে যাওয়ার পরে ওখানে উনি সবার সামনে আমাকে দেখে বলছে যে তোমার বাবার বাড়িতে কি কি গয়না দিয়েছে তুমি দেখাও ফার্স্ট। মানে এই ধরনের কথাবার্তা গুলো আমার কাছে খুব অস্বস্তিকর ছিল। তো আমি দেখালাম এটা ওটা, তো আমার হাজবেন্ডকে বলছে তুই তো ফকিরের ঘরে বিয়ে করেছিস, তুই তো ফকিরের মেয়ে নিয়ে আসছিস, তোকে কি মেয়ের সাথে কি কি জিনিস দিচ্ছে। তখন মানে আমার কিন্তু ভীষণ মানে আমি বলতে পারবো না যে আমি ওই লোকটাকে অ্যাটাক করতে পারছি না, বাট আমাকে কথাগুলো হজম করতে হচ্ছে। এবং সে কিন্তু তার সামনে অনেকগুলো মানুষও বসা, তাদের সবার সামনে কিন্তু কথাগুলো বলছে যে খাবার দাবার দেয়নি, জিনিসপত্র দেয়নি, এরকম মেয়েকে কেন বিয়ে করলি। এরপরে
আপনার হাজবেন্ড কি বলছিল, মুস্তাহিদ কি বলছিল?
সে চুপ, কারণ হচ্ছে ওনার সামনে ওরা কেউ কোনো কথা বলে না,
মানে পীরের সামনে তারা কোনো কথা বলে না।
হ্যাঁ, এবং উনি যেটা বলবে সেটাই হবে। মানে আমি পরে বুঝলাম যে ইভেন উনি যে হাতটা ধুতেন সে পানিটা পর্যন্ত ওরা হচ্ছে গ্লাসে করে করে নিয়ে খেত,
এইরকম
পরিমাণ। তারপরে যেটা হলো, আমি তাদের বিহেভিয়ার গুলো ভালো ছিল না আমার সাথে, মানে তারা দেখাচ্ছে যে জাস্ট মানে আমি খুবই, তারা খুবই রিচ, তারা খুব বড় ফ্যামিলির, এবং আমাকে মানে যেই রকম রিকোয়েস্ট করে বা যেরকম পোলাইট হয়ে তারা নিয়ে আসলো, ঠিক তার অপোজিট অ্যাপ্রোচটা আমার সাথে তারা করছে। এরপরে আপনার আমি দেখতাম যে সকালবেলা উঠে পানি ছিটাতো সারা বাসায়, আবার দুপুরে ছিটাবে, সন্ধ্যার সময় ছিটাবে, মানে ওটা পরে বুঝলাম যে ওই যে উনি দোয়া পড়ে দেন সেই পানিটা ছিটাচ্ছে, ইভেন খাবার দাবার সবকিছু ওই পানিটা ছিটিয়ে তারপরে খাবে। মানে এক ধরনের কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে বা কিছু করে, এই ধরনের একটা টেনশনও তাদের মধ্যে কাজ করতো।
এটার পিছনে কারণ কি ছিল, তারা কি অনেক বেশি ধন সম্পদশালী ছিল?
ধন সম্পদশালী ছিল, আর একটা কারণ ছিল ওই মানে ওই পীরের প্র্যাকটিসটা ছিল, এটা তাদের মুরিদরা এরকম।
পীরের মুরিদরা অনেকেই উদ্ভট উদ্ভট কিছু কাজ করে থাকেন, এরকম উদ্ভট কিছু পীরও আছেন এই ব্যাপারে আসলে যারা সচেতন তারা নিশ্চয়ই জানেন। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর
এরপরে আপনার এমনিতে তো আমার ফ্যামিলি থেকে ফার্নিচার দেয়নি, এটা দেয়নি, ওটা দেয়নি, এগুলো নিয়ে তো কথাবার্তা চলছেই। এর মাঝে আমি ঢাকায় চলে আসলাম।
তো এগুলো নিয়ে আপনি জিজ্ঞেস করলেন না আপনার হাজবেন্ডকে যে এগুলো কেন হচ্ছে, তোমার এখানে স্টেপটা কি?
না, সেও একই কথা বলেছে যে মানে কেন আমার ফ্যামিলি রাজি হলো না, প্রথমে কেন দিল না, আমি এমন কি বড় ফ্যামিলির মেয়ে যেটার জন্য তাদেরকে এত কাঠখড় পোড়াতে হলো। তো বলছে যে তোমার বাবা ইঞ্জিনিয়ার হলে তো আমিও ইঞ্জিনিয়ার, তো তোমার বাবাকে এবার আমি দেখাবো যে মেয়ে ফিরে গেলে সেই ইঞ্জিনিয়ারের প্রেস্টিজ কোথায় থাকে। মানে সেই প্রথম থেকেই কিন্তু আমাকে এরকম করে যখন কথা বললে, ইভেন বিয়ের পাঁচ দিনের দিন মানে কথা বাড়তে বাড়তে সে আমার গায়ে হাত তুললো বিয়ের ফিফ দিনে। এবং আমার কিন্তু কোনোদিন আমি আমার ফাদার মাদারের সংসার জীবনে কখনো তাদের মধ্যে ইভেন ঝগড়াও দেখিনি, হয়তো হয়েছে বাট আমাদের সামনে কোনোদিন দেখিনি, যার ফলে আমি এটাতে একেবারেই অভ্যস্ত ছিলাম না। আমার জন্য এটা রিয়েলি শকিং যে যার জন্য মানে আমি আমার পুরো ফ্যামিলির এগেনস্টে এসে বিয়ে করলাম, সে জাস্ট একটা ডিভেন্সের জন্য আমাকে বিয়ে করলো, এবং সে পুরোপুরি তার ফ্যামিলির হয়ে কথা বলছে। এমনকি বিয়ের সময় আমার যে গয়নাগাটিগুলো ছিল ওগুলো নিয়ে পর্যন্ত তারা খুব ব্যাড কমেন্ট করলো যে সস্তা গয়না। হ্যাঁ, আমার ফাদারের হয়তো এর চেয়ে বেশি অ্যাবিলিটি ছিল না, কারণ উনি অনেস্ট ছিলেন। তারপরে রিলেটিভরা এরকম কথা বলল যে হ্যাঁ যতটা শুনলাম সেরকম তো কিছুই তারা না, জিনিসপত্র দেখে তো মনে হচ্ছে যে খুব নর্মাল, মানে মাকাল ফল এটা সেটা এরকম কথা বলা শুরু করলো। তো ঢাকায় চলে আসলাম, ঢাকায় চলে আসলাম, কিন্তু মানে ততদিনে আমি মোটামুটি বুঝতে পেরে গেছি যে আমি যেটা চিন্তা করছি সেটার অপোজিটে কিছু একটা হচ্ছে, মানে যেটা চিন্তা করে সংসারটা শুরু করেছি ওটার সাথে কোনোভাবে ম্যাচ করছে না। কিন্তু আবার বাবা মার কাছে ফিরেও যাওয়া যাবে না, একটা প্রেস্টিজ যে আমি অবশেষে তো একটা কিছু করে ফেলেছি। এরপরে ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে যেটা মেইন সমস্যা শুরু হলো সেটা হচ্ছে আমি যখন ভার্সিটিতে যাবো আমাকে ভার্সিটিতে যেতে দেওয়া হলো না।
ঢাকায় কোথায় আসলাম?
ও বোনের সাথে, ও একটা মানে উপরে আমরা থাকতাম, নিচে হচ্ছে ওর বোন বাসা মিরপুরে, ওখানে এসে উঠলাম। তো তারপরে ওখানে ফার্নিচার নেই, বাসায় সেরকম জিনিসপত্র নেই, সবাই মোটামুটি বোনও মাঝে মাঝে বলছে যে হ্যাঁ তোমার শ্বশুরবাড়িতে কিছু কেন দিল না, আমাকেও বলছে যে তুমি চাও, তা আমি বলছি না আমি কখনোই যাব না, এটা আমি কেন যাব, আমি তো একটা স্টাবলিশ ছেলে দেখে এসেছি, তুমি তো বিয়ের আগে এটা বলো নাই, আমার কথা এটাই ছিল। আমার কথা যে আমি ওকে ইভেন এভাবে বলেছি যে দেখো গ্রামে যখন বিয়ে হয় ডিমান্ড একদম ফিক্স করে বিয়ে হয় যে 50,000 টাকা দিবে তাহলে বিয়ে হবে বা 10,000 টাকা দিয়ে বিয়ে হবে, তুমি আমাকে এরকম বলো নি কেন, তুমি আমাকে বলতাম তাহলে আমি অন্য ডিসিশন নিতাম, আমার কথা এটাই ছিল। এরপরে আপনার যেটাই হোক টর্চার দিনকে দিন বাড়তে থাকলো, আর সবচেয়ে বেশি দুঃখজনক যেটা হলো আমি যখন পড়তে যেতে চাইলাম তখন সে সাথে সাথে আমাকে একটা অ্যান্সারই দিল যে তোমার হাজবেন্ড কয়টা লাগবে, তুমি কি নতুন করে হাজবেন্ড ধরার জন্য ইউনিভার্সিটিতে যাবা।
ভেরি ভেরি আপসেট,
অথচ এই মানুষটাই কিন্তু এই মানে সাপোর্টটা আমাকে দিবে বলেই আমাকে বিয়ে করলো, বাট এখন তার কাছে মনে হচ্ছে যে এটা মানে আমার আর কোনো দরকার নেই। তার কারণটা কি যে শুধুমাত্র মানে আমি কেন সে বলার সাথে সাথে রাজি হলাম না বা আমার ফ্যামিলি কেন রাজি হলো না, আমরা এমন কি জিনিস।
আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, এবং এই জন্য একটা কথা আমরা বলি যে জীবনের আসলে কোনো বাঁকে অনুমান করার কোনো উপায় নেই যে এর পরের বাঁকটা আসলে কোথায় গিয়ে কি ধরনের মোড় নেবে। আমাদের হাতে সময় এখনো আছে, এবং এই যে ভদ্র মহিলা তিনি এসেছেন চিটাগং থেকে এবং তিনি রাজিয়া, তাকে নিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। এবং এই জীবনের গল্পটা কোথায় গিয়ে থেমেছে আমরা একটা কথা বলি, ইভেন ইউ ক্যান ইমাজিন, আপনি কল্পনাই করতে পারবেন না। ছোট্ট একটা বিরতি নিব, মাত্র 5 মিনিট পরে ফিরে আসছি। আর ফেসবুকের ঠিকানাটা আমি আরো একবার বলে দিচ্ছি, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার ওই পেজটির মেম্বার হয়ে যাবেন, অ্যান্ড যাবতীয় ইনফরমেশন আপনার ওই পেজটি থেকে পাবেন। ইনবক্সে টেক্সট করলে আমার সঙ্গে সরাসরি কথা হবে। যারা স্টোরি ফেসবুকের মাধ্যমে আমাকে জানাতে চান তারা যেটা করবেন, প্রথমে নিজের নামটা লিখবেন, অনেকেই নিজের নামে আইডি খোলেন না, তো নিজের অরিজিনাল নামটা লিখবেন, স্পেস দিয়ে আপনার সেলফোন নাম্বারটা লিখবেন যে নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে, স্পেস দিয়ে আপনি স্টোরিটা খুব ছোট করে 4-5 লাইনে মূল বিষয়টা লিখবেন, লিখে আমাকে ইনবক্সে পাঠাবেন। আমার যদি মনে হয় যে এই গল্পটি হ্যালো 8920 তে প্রচারযোগ্য আমি নিজে আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে। ফেসবুকের ঠিকানাটা আমি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত এক।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে চট্টগ্রাম থেকে রাজিয়া এসছে জীবনের গল্প বলার জন্য, সুতরাং রাজিয়া আছে আজকের হ্যালো 8920 তে। আর যারা জীবনের গল্প বলার জন্য ফোন করে আমার এখানে আসতে চান তাদেরকে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আমরা যাচ্ছি আবারও রাজিয়ার কাছে। হ্যাঁ, ঢাকায় আসলেন এবং আপনাকে আপনার হাজবেন্ড বললো যে আরেকটা হাজবেন্ড ধরার জন্য, এই ধরনের অসহ্যকর কথাবার্তা। তারপর
এরপরে আমি আসলে যেহেতু সে অ্যালাউ করছে না, আমি আমার ফ্যামিলির সাথেও তো যে ওটা বলতে পারছি না, আলটিমেটলি এরকম করে সংসার কন্টিনিউ করতে থাকলাম। ধরেন প্রতিটা ব্যাপারে বেশ আন্ডারস্টিমেট করা হতো আমাকে, টর্চার তো মাঝে মাঝে হতোই, দেখা যেত যে আমি তর্ক করতে গেলেই সমস্যা, হয়তো চুপ করে থাকলে বলতো কথা বলছি না কেন, বা কথা বললে বলতো কেন কথা উত্তর দিলাম, এরকম এরকম করতে করতে আমার একটা সেমিস্টার মিস হয়ে গেল। ফার্স্ট ইয়ার তো ফাইনাল দেওয়া হলো না, দ্বিতীয় তো ফার্স্ট ইয়ার ফাইনাল না দেওয়ার কারণে সেকেন্ড ইয়ারে ওঠা হলো না। তারপরে একটা সময় সে হচ্ছে আমাকে বললো যে তোমার ইউনিভার্সিটির ভর্তিটা ক্যান্সেল করে আসো, এবং সে আমাকে নিজেই নিয়ে গেল খুলনা ইউনিভার্সিটিতে।
কি চাচ্ছিল সে?
ঢাকাতে ভর্তি করবে। তো আমি গেলাম, কারণ তখন আসলে আমার আর কিছু করার ছিল না, কারণ ভার্সিটিতে অলরেডি আমার ব্যাচমেট আমার সিনিয়র হয়ে গেছে, প্লাস ওখানে আমি নিজেও বুঝে গেছি ওখানে যেয়ে পড়া আমার পক্ষে সম্ভব না, কারণ তারা এটা অ্যালাউ করবে না। তারপরে আমি আমার অ্যাডমিশন ক্যান্সেল করলাম এবং আমার সার্টিফিকেটগুলো তুলে ফেললাম, তুলে ফেলার পরে ঢাকায় চলে আসলাম আবার। এবং আম্মুরা যখন জানলেন ব্যাপারটা তারা ভীষণ শক্ত হলেন, কারণ তারা প্রথম থেকে আমার সাথে যতবারই মোবাইলে কথা হতো ততদিনে তো মোবাইল চলে এসছে, আম্মুর সাথে কথা হতো, তো দেখা যেত ওরা কেউ না কেউ সামনে বসে আছে, মানে আমি বাড়তি কোনো কথা যে বলবো ওটা আমার পক্ষে সম্ভব হতো না, যে আমি প্রবলেম আছি বা সমস্যা হচ্ছে, আর আমিও বলতে চাইতাম না, কারণ আমার কাছে তখনও এক ধরনের আশা ছিল যে হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো ব্যাপারটাকে সেটেল করে ফেলতে পারবো। কারণ আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি আমার ফ্যামিলিকে মানে এত কষ্ট দিয়ে চলে আসলাম এখানে, এখন আমি তাদেরকে আবার কিভাবে বলি ওই ব্যাপারটা। তো এর মাঝে কথা হতো আম্মুর সাথে, আমার কথা হতো কিন্তু ওই যে লিমিটেড কথা, এবং আম্মু বারবারই আমাকে একটা কথা বলতো যে তুমি পড়াটা কমপ্লিট করো, তুমি কেন পড়া ছেড়ে দিচ্ছ। আমি আম্মুকে ওই জিনিসটা বলতেও পারতাম না যে আমি এই কারণে ছেড়ে দিচ্ছি, কারণ বলতে গেলেই তো সব ব্যাপারগুলো চলে আসবে, আর ওটা আমি বলতেও পারবো না, স্কোপটাও ছিল না। এরপরে আপনার কিন্তু ফ্যামিলি কিন্তু বুঝতে পারছে যে অবশ্যই পজিটিভ কিছু হচ্ছে না। এর মাঝে একবার দুবার দেখা হয়েছে আম্মুর সাথে, আম্মু আমাকে আমার হাতে বা হচ্ছে কথা বলতে যেয়ে আপনার হাতে দাগ দেখে বলছে দাগ কিসের, মানে মেরেছে যে কালো হয়ে আছে ওটা। তো আমি আম্মুকে বলছি আমার বাচ্চাদের সাথে খেলা করছিলাম, নাড়ি দিয়ে বাড়ি লেগেছে, কালো হয়ে আছে। কিন্তু সে তো মা, সে কিন্তু ঠিকই মার্ক করছে যে কিছু একটা প্রবলেম হচ্ছে। এরপরে যাই হোক, এভাবে ধরেন মোটামুটি সময় ভালোই চলে গেল, এক বছরের কাছাকাছি চলে গেল। আমি এখানে এসে তারপরে একটা কলেজে ডিগ্রিতে ভর্তি হলাম, নর্মাল ডিগ্রিতে ভর্তি হলাম। কিন্তু সেখানে ওরা আমাকে ক্লাস করতে যেতে দেয় না, রিক্সা ভাড়া চাইলে রিক্সা ভাড়া দেয় না, কলেজের ফি দেয় না, মানে কি যে অবস্থা।
ঢাকাতে
ইভেন বললে বলে যে না তুমি তোমার বাবা মার কাছ থেকে নিয়ে আসো, এটা তো তোমার বাবা মার দায়িত্ব। মানে আমি বুঝাতে পারবো না তখন যে আমি আমি খালি রাত জেগে জেগে মানে রাত্রে জেগে অনেক সময় বসে থেকে মানে মানুষটার মুখে দিকে তাকিয়ে চিন্তা করতাম যে আমি কিভাবে মানুষটাকে ছেড়ে চলে যাব বা আমি কি করব, আমি ডিসিশন নিতে পারতাম না। এমনও অনেক সময় গেছে আমাকে বাহিরে রেখে দরজা লাগিয়ে ঘুমিয়ে গেছে, আমি সারা রাত বাহিরে, জাস্ট এটা যে টর্চার করা বা আমার সামনে, মানে আস্তে আস্তে টর্চারের লেভেলটা বাড়তে থাকলো। আমার সামনে দেখা যেত ওরা খাওয়া দাওয়া করে ফেলছে, তারপরে খাবার গুলো ফেলে দিচ্ছে, বাট আমাকে খেতে দিবে না, কারণ হচ্ছে আমি কেন চলে যাচ্ছি না, আমাকে ওরা ডিভোর্স দিয়ে দিবে। এবং সরাসরি এভাবে বলা শুরু করলো যে যেহেতু একে নিয়ে এসে কোনো কাজ হয় নাই, আমার হাজবেন্ড তার মাকে বললো যে বাসায় কাজের লোক বাদ দিয়ে দাও, একে দিয়ে কাজকর্ম করাও, এর পিছনে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। অথচ আমি আপনাকে তো বললাম আমার বাবা মানে আমাদেরকে কিভাবে মানুষ করেছেন, সবকিছু শিখিয়েছেন, কিন্তু মানে ওই মানুষকে হার্ট করার ব্যাপারটাই শিখাননি। তো এরপরে আমার হাজবেন্ড ওভাবে যখন বললো, আর
এটা বিয়ের কতদিনের মাথায় বা কয় মাসের মাথায়,
এটা ধরেন অলমোস্ট 8-9 মাস হয়ে গেছে তখন, মানে আস্তে আস্তে লেভেলটা বাড়ছে, কষ্টের লেভেল গুলো বাড়ছে। তারপরে আমার শাশুড়ি আবার উনি করতেন কি, উনি মাঝে মাঝে এসে এসে থাকতেন বগুড়া থেকে, মাঝে মাঝে এসে এসে থাকতেন। তো উনি অহেতুক ছেলে আসলে কান্নাকাটি করতেন, মানে কেমন যেন একটা ইমোশনাল ব্ল্যাকমেলিং এর ব্যাপার ছিল, ছেলেও মনে করতো আমি তাকে কিছু বলেছি, মানে এই নিয়ে ঝগড়াঝাটি চিল্লাচিল্লি। তারপরে আমার তো কিছু বলার স্কোপ নেই, কারণ আমার ওখানে আমার হয়ে কথা বলার কেউ নেই। এরপরে উনি আবার মাঝে মাঝে মানে ছেলেকে আরো মানে রাগাতেন, খেপিয়ে দিতেন এটা ওটা বলে। তখন হচ্ছে এরকম একদিন মারতে মারতে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেল উনার সামনে। তো পরে আমি দেখছি ওরা কেউ আমাকে হেল্প করছে না। পরে ওই অবস্থায় পরে আমি আমার শাশুড়িকে বললাম যে আপনার সামনে আমার আপনার ছেলে আমাকে মারলো, আপনি কিছু বলেন না, আজকে যদি আমি আপনার মেয়ে হতাম। মিশাল বলছে আমার মেয়ে তো খালি হাতে বাবার বাড়ি থেকে আসে নাই, খালি হাতে যারা বাবার বাড়ি থেকে আসে তাদেরকে এরকমই করতে হয়। বলে বললেন যে তোমার দেনমহারণা 2 লাখ টাকা ধরা হয়েছে, তোমার মা বাবা তো চালাক, চালাক দেখে 2 লাখ টাকা দেনমহারণা ধরছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার আর তুমি একটা নর্মাল ইন্টারমিডিয়েট পাস মেয়ে, তোমার 2 লাখ টাকা কি 15,000 টাকা দেনমহারণা হয় না। তখন আসলে মানে ওই কথাগুলো না আমার কাছে এখনো স্পষ্ট এবং একেবারে লাইভ, কারণ কথাগুলো আমার মানে মনে হতো যে না আমি তো নিজেই নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলেছি, কারণ আজকে যে আমার কোয়ালিফিকেশন আমি জাস্ট ইন্টারমিডিয়েট পাস, এটার কারণ হচ্ছে আমি নিজেই দায়ী। এরকম হতে 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 আপনার একটা পর্যায়ে গিয়ে মাকে আমি বললাম যে মা আমাকে কিছু টাকা দাও, আমি পড়াশোনা করব, তুমি আমার জন্য কিছু টাকা পাঠাও। মাও বুঝতে পেরেছিলেন যে ওটা সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, তো উনি আমার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বললেন, আমার হাজবেন্ডকে খুলতে বলে তারপরে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললো। আমি সেখানে আম্মু আমাকে 1 লাখ টাকা পাঠালো, 1 লাখ টাকা পাঠানোর পরে ওরা প্রথম ফেজেই 80,000 টাকা তুলে ফেললো, 80,000 টাকা তুলে, এবং ওখানে একটা সিস্টেম ছিল 10,000-এর উপরে তুলতে গেলে অ্যাকাউন্ট হোল্ডারকে যেতে হয়। তো আমি সাথে গেলাম, আমার শাশুড়ি সাথে গেল, টাকাটা উনি তুললেন, তুলে ওনার ব্যাগে করে নিয়ে আসলেন, তারপরে ঘরে ফার্নিচার এটা সেটা এগুলো সব কিনে ফেললেন, আমার পড়াশোনা কিন্তু খরচ থাকলো না।
এরকম হয়? মানে আমার না প্রশ্নটা নিজের মন থেকেই চলে আসলো, যে কারণে করে ফেললাম, নিশ্চয়ই একটু ভয়াবহ কিছু হয়, কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে আসলে কি এরকম হয়, মানে হাউ ইট ইজ পসিবল, এটা তো মানে হিন্দি সিরিয়াল কেউ মানে হার মানিয়ে ফেললো। বলুন তারপর।
তারপরে আপনার 20,000 টাকা থাকলো, সেটা দিয়ে আবার পরের ফেজে 8,000 টাকা, সরি 12,000 টাকা তুললো, তারপরে ফেজে 7,500 তুলে ফেললো, মানে শেষ
500 টাকা রাখতে হয়।
হ্যাঁ, 1,00,000 টাকা শেষ, অথচ আমার পড়াশোনা কিছুই হলো না। 3 মাস 4 মাসের আপনার টিউশন ফি বাদ পড়ে গেলো, যা 200 টাকা করে মাসে, সেটাই দিতে পারছি না। এরপরে যেটা হলো যে একদিন ওরকম টিউশন ফি দিচ্ছে না দেখে আমি আমার হাজবেন্ডকে খুব কানাকাটি করে বললাম যে তুমি কেন দিচ্ছ না আমার টিউশন ফি। আমি আমি আমার পড়ার নেশাটা ছাড়তে পারলাম না, ওই ব্যাপারটা কিন্তু মাথা থেকে যাচ্ছে না। সবকিছু চলছে, সবকিছু মেনে নিতে পারছি, কিন্তু মনে হচ্ছে যে না পড়াটা ছাড়তে পারবো না। তারপরে সে 500 টাকা দিয়ে খুব গালাগালি করে চলে গেল, আমারও খুব খারাপ লাগলো। মানে সে খুব স্ল্যাংলি বললো যে মানে আজে বাজে কাজ করে টাকা পয়সা জোগাড় করো, আমি দিতে পারবো না, এই সেই এরকম।
একটা জিনিস এখানে একটু বলি প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমরা নোট করছি, উনি খুব পরিশীলিত ভাবে বলার চেষ্টা করছেন, হাজবেন্ড এন্ড ওয়াইফের এই যে এই ধরনের কনভারসেশন যে বাজে ভাবে রোজগার কর, এটা খুব পরিশীলিত পর্যায়ে থাকে না যখন রাগারাগি হয়ে যায়। আপনারা নিজের জায়গাটা থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে এটা আসলে কত এক্সট্রিম লেভেলের ব্যাড রিলেশনশিপে চলে গিয়েছে। শুধু এই মেয়েটা মুভ করতে পারছে না বা সেকেন্ড থট দিতে পারছে না, এই কারণে দুটো তিনটা রিজন। একটা হচ্ছে যে সে তখন হয়তো ভাবছে যে ঠিক হয়ে যাবে, রিকভারি করবে, এবং আরেকটা বিষয়ে তার কিন্তু ফ্যামিলি থেকে সে কিন্তু খুব ভালোভাবে বিদায় হয়নি, সে নিজের ইচ্ছাতেই আজকে এই ধরনের একটা সম্পর্ক বেছে নিয়েছে। সুতরাং তার জায়গাটা থেকে, এবং সে ওয়েল এডুকেটেড না, সে সময় সাথে তার পড়াশোনা করার কথা, সেই জায়গাটা থেকে সে খুব ইজি না। আমার তো মনে হয় সামনে এমন একটা শক্ত দেয়াল যেটাকে ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়া তার জন্য খুবই 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 দুঃসাধ্য। বাট দিস ইজ দ্য আলটিমেট টার্নিং পয়েন্ট অফ হার লাইফ, এবং এই জায়গাটাই হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প, যেটা মূলত যে কারণেই এই ভদ্রমহিলা আজকের এই হ্যালো ইট 920 তে এসেছেন, যেটা আমি সবাইকে বলবো নক করবো যে এই বিষয়টা থেকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। বলুন তারপর।
তারপরে আমি কলেজে গেলাম, হেঁটে গেলাম, আবার হেঁটে চলে আসলাম, কাছাকাছি ছিল ওয়াকিং ডিস্টেন্স। এরপরে আমাকে মানে ও আমার হাজবেন্ড বলছে যে 500 টাকাটা কোথায়, ওটা খুঁজে পাচ্ছি না। আমি বললাম আমি তো নিয়ে যাইনি, আমি দেখে গেছি। সে 500 টাকার জন্য আমাকে মোটামুটি ওরা সবাই মিলে চাপাচাপি শুরু করলো যে আমি 500 টাকা চুরি করেছি, আমার ইভেন এভাবে বলছে যে আমার ফ্যামিলিতে পাঠিয়েছি। মানে খুবই অস্বস্তিকর ব্যাপার, যেখানে কিনা তাদের ফ্যামিলিতেও 500 টাকা কোনো বড় ব্যাপার না, আমার ফ্যামিলিতেও 500 টাকা কত বড়।
একদমই মাইন্ডসেট, এটা যেটা বুঝি যে আপনাকে খেদানোর জন্য সহজ বাংলা এবং খুবই মানে নেকেড বাংলায় যদি বলি যে খেদানোর জন্য আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস করে।
এরপরে সে সবার সামনে, তার বোন মা সবার সামনে আমার বডিতে হাত দিয়ে চেক করলো, ওই সময়টাই আসলে হাজবেন্ড, তখন আমি পুরোপুরি ভাবে যেটা আমি কোনোদিন বলিনি সেটা তাকে বললাম যে আমার মা বাবাকে ফোন করতে আমি চলে যাব, আমি আর তাদের সাথে থাকবো না। এবং খুব বোল্ডলি এবং শক্ত করে বললাম, ও আরেকটা কাজ করেছিলাম সেদিন, আমি আমার হাজবেন্ডের সাথে চড় মেরেছিলাম
সবার সামনে।
সবার সামনে
ইউ ডিড ভেরি গুড জব, আমার জায়গা থেকে বলাটা উচিত না, কারণ এই ধরনের কাজ অবশ্যই গ্রহণযোগ্য নয়, বাট স্টোরির যে ডেকোরাম সেখান থেকে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমি না বলে পারলাম না, এবং এটার জন্য আমি মোটেও সরি নই।
আমি মানে আমি তো অনেক মার খেয়েছি তার হাতে, কিন্তু কোনোদিন আমার তাকে মারার সাহস হয়নি, বাট ওদিন কেন যেন আমি আর আমাকে কন্ট্রোল করতে পারিনি, আমি তাকে চড় মেরেছি, তার মায়ের সামনে মেরেছি। তো তারপরে তারা আমার মা বাবাকে ফোন দিল, আমার মাকে ফোন করে খুব রাগারাগি, মেয়ে এত বেয়াদব আমার ছেলেকে মারে, এসে তুমি আসো তোমার মেয়েকে নিয়ে যাও। তো যেহেতু তারা রিলেটিভ ছিল, আমার মাকে তুমি করে বলতো, আমার মা খুব নর্মালি এটাই বলে অ্যান্সার দিয়েছিল যে আমি তো মেয়ে ভদ্রে পাঠিয়েছিলাম, আমি জানি না ওখানে যে কিভাবে এত অভদ্র হয়ে গেল, এটাই অ্যান্সার ছিল। তারপরে আমাকে দিল, আমি আম্মুকে খালি একটা কথা বললাম যে আম্মু আমি যদি এখানে আর বেশি দিন থাকি এরা আমাকে মেরে ফেলবে আমার মনে হচ্ছে, কারণ ওদের সে ক্ষমতা ছিল আমাকে মেরে
গুম করে দেওয়ার। আচ্ছা, ক্ষমতা ছিল মানে তার কি পলিটিক্যালি
তারা খুব
পাওয়ারফুল ছিল। ওকে, যেহেতু আপনার হাজবেন্ড পলিটিক্স করতো সে কারণে জিজ্ঞেস করলাম,
এবং তাদের ফ্যামিলিতে বড় বড় পলিটিশিয়ান ছিল।
আচ্ছা,
তো যাই হোক, এরপরে আপনার মোট কথা তারা রিনাউন্ড, তাদের হাতে সব প্রশাসন, তাদের হাতে সবকিছু, তারা মোটামুটি কনফিডেন্ট সবকিছু নিয়ে যে আমি কিছুই করতে পারবো না বা আমার ফ্যামিলি কিছু করতে পারবে না। এরপরে আম্মু আমাকে বললো যে ঠিক আছে আমি আসবো, ডেট একটা ফিক্সড করে ওদেরকে বললো যে আমি এই ডেটে আসবো, এসে আমার মেয়েকে নিয়ে যাবো এবং একটা কিছু সেটেল করতে হবে, কারণ আমি নিজেও বুঝছি যে হচ্ছে না, ততদিনে ধরেন 1.5 বছর হয়ে গেছে। কিন্তু
আপনার মা ওই সময়টাতে এই ধরনের কোনো রিপ্লাই দেয়নি, তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো সুতরাং তোমাকে সাপোর্ট করতে, এটা তো আমাকে
সেভারাল টাইমস বলেছে
বলেছে, বাট আপনি যখন বললেন যে মাকে যে আমাকে এরকম
মেরে ফেলতে, আমি কাকুতি মেরে করে মাকে বলেছিলাম, কারণ আমার তখন মনে হচ্ছিল যে ওরা আসলে আমাকে মেরে ফেলবে, আমার ওই একটা ভয়।
এন্ড দ্যাট টাইম আপনার মা এটা সামহাউ আপনাকে সাপোর্টটা দিল
দিল
ওকে
দিল। দেওয়ার পরে আম্মু স্পেসিফাইড দিন যেটা ফিক্স করা ছিল সেই দিনে আসার কথা, ও আমি যে তাকে চড় মেরেছিলাম সেটার বিনিময়ে তো আমি অনেক মারও খেলাম,
বুঝতে পেরেছি, খুব স্বাভাবিক সেখানে সেই পরিস্থিতিতে।
আমার তো তখন মানে মুখে গায়ে অনেক দাগও হয়ে গেছে, এবং আমাকে অ্যাটাক গুলো না তারা সবসময় মুখে করতো, গালে আপনার মানে একদম খামচি দাগ দিয়ে দিত, মানে আমি জানি না, মানে তারা আসলে এটাই হয়তো চাইতো না যে মানে আমাকে যেহেতু ওয়ার্ড লাগে বা আমি খুব মানে একটা
ঝামেলা, পুলিশের কাছে চলে যাই
সাহসটা হয়নি। একবার হয়েছিল কিন্তু সেটাও ওরা সেটেল করে ফেলেছিল, মানে একবার।
যেহেতু পলিটিক্যালি সাউন্ড তারা, এবং যেহেতু বগুড়ার কথা আপনি বলছেন, তার মানে সামহাও তারা ম্যানেজ করে ফেলতে পারবে থানাকে।
জি,
ওকে,
ওই ব্যাপারটা ছিল। তারপরে আম্মু আসলো, আম্মু আসলো ওদিন, তার আগে আমি মোটামুটি ব্যাগটা গুছিয়ে ফেলেছি, আমার অর্নামেন্টস তো আমার শাশুড়ির কাছে বগুড়াতে, তো ওগুলো তো নাই নিইনি আমি, জাস্ট আমার যেগুলো বাসা থেকে কাপড় টিপুর ছিল আমার নিয়ে যেতে হবে ওগুলো।
কোন ধরনের বাদানুবাদ হলো কি আপনার মার সামনে?
না, ওটা আসছি। তারপরে আমি জাস্ট আমার মতো করে প্যাকিং করে ফেললাম। তারপরে আসার পরে আমার মা খুব নর্মাল চুপচাপ বসে আছে, আমাকে দেখে উনি সিঁড়িতেই, আমি নিচে গেলাম, আমি পাঁচতলায় থাকতাম, আমি নিচে গেলাম কলেজ সার্কেল খুলতে, দেখে এসে আমাকে বলছে যে তোমার ভাগ্যে এটাই ছিল, তুমি এটা ডিজার্ভ করো, দেখো তুমি তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলা। তো বলে সে তার চোখে পানি এসলো, সে চোখে পানিটা মুছে উপরে উঠে গেল, সে মানে আমাকে ধরে যে হাওয়া করে কাঁদা বা কিছু ওরকম কিছু না, আমিও চুপচাপ তার সাথে উঠলাম। ওঠার পরে আমার হাজবেন্ড তখন অফিসে, আমার শাশুড়ি বাসায়, আর আমার ননদ তখন হচ্ছে পোলাও কোরমা রান্না করছেন, মানে আমার মা আসবেন, ভীষণ সেলিব্রেশনের একটা ব্যাপার আর কি এরকম। অথচ কিন্তু আমাকে তার থ্রেট দিয়ে দিয়েছে যে আমার মাকে অপমান করে বের করে দিবে, এই সেই মানে অনেক কিছু করবে,
সিনারিওটা ডিফারেন্ট দেখছেন আপনি। ওকে,
তারপরে ওনারা আমার নামে অনেক কমপ্লেন করলেন যে আমি এভাবে কি করে করতে পারি। আমার মা আমাকে বললেন তুমি ভুল করেছো, তুমি তোমার শাশুড়ি পা ধরে মাছ চাও, তোমার ভুল হয়েছে। তো আমি মাছ এলাম, মাছ চাওয়ার পরে আম্মু তারপরে বললো যে এরকম ওর শরীর অনেক খারাপ, তখন ততদিনে কিন্তু আমার ওয়েট হচ্ছে আপনার 43-44 কিলোতে চলে এসছে,
মানে ডাউন হয়েছে।
হ্যাঁ,
ওকে।
তো আম্মু বললো যে ওর শরীরটা যথেষ্ট খারাপ, আমি কিছুদিনের জন্য বাসায় নিয়ে যাই, আবার দিয়ে যাব। রাতে আম্মুর সাথে আমাকে ঘুমাতেও দিল না, আমার হাজবেন্ড এর মাঝে অফিস থেকে চলে আসলো হঠাৎ করে। চলে আসার পরে সে খুব স্বাভাবিক, মানে আম্মুকে পাঁচ ছয় সালাম টালাম করলো, আমাকে ঘরে নিয়েছে, আমাকে বলছে যে দেখো যা হল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, এসে আমরা আবার নতুন করে শুরু করি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তো আমি আবার কনভিন্স হয়ে গেলাম।
ইট হ্যাপেন ইন লাইফ, প্রিয় শ্রোতা, আপনার কাছে মনে হতে পারে রাজিয়া অনেক বড় বোকামি করলো, বাট রিয়েল লাইফে আমরা যে কথাটা সবসময় বারবার বলি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, আমার কেন জানি মনে হচ্ছিল সে কনভিন্স হয়ে যাবে, বাট কনভিন্স হওয়ার মতোই একটা মোমেন্ট, কিন্তু এটা আসলেই শেষ পর্যন্ত হয় না। আমরা একটু সামনের দিকে আগাই।
তারপরে যেটা হলো, রাতে আমি আমার হাজবেন্ড এক রুমে থাকলাম, তো সে হচ্ছে আমাকে মানে বলল যে না আমি শিওর হতে পারি, আমি বললাম ঠিক আছে আমি যাব না, বলছে না আমি কিন্তু কনভিন্স হতে পারছি না, আমি কনফার্ম হতে পারছি না, তোমার জিনিসপত্র সবগুলো তুমি, মানে সে নিজের হাতে আমার ব্যাগ খুললো, ব্যাগ খুলে সব জিনিসপত্র নামালো, নামানোর পরে বাসার ইউজের আপনার দুটো কাপড় জাস্ট কিছু জিনিস আর একটা টাওয়াল দিয়ে বললো যে তোমাকে আমি জিনিস কম দিচ্ছি এই কারণে যাতে তুমি তাড়াতাড়ি চলে আসো। পরের দিন সকালবেলা সে হচ্ছে যখন অফিসে যাবে, আমি আর একটু দেরিতে বেরোবো, তো অফিসে যাবে, সে যাওয়ার আগে আমার গলায় একটা চেন ছিল, হাতে এনগেজমেন্টের রিংটা ছিল, আর একটা রিংও ছিল, দুটো রিং ছিল, আমাকে বলছে তুমি একা একা যাবে, তখন আমি আসবো বগুড়াতে, বেসিক্যালি বগুড়ায় আসবো কারণ আমার নানির তখন চোখের অপারেশন হবে।
এই যে ঘটনাগুলো ঘটছিল ঢাকাতে,
ঢাকাতে ঘটছে, তো আমরা চলে আসবো। তো আমি ও আমার চেনটা আমি ওর সামনে খুলে ফেললাম, যেহেতু ওর ইট যে আমরা দুজন মেয়ে যাব, পথে কোনো সমস্যা হতে পারে, আংটিকে খুলে রাখলাম। দেন হচ্ছে ও অফিসে চলে গেল, আমি আমার শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ছোট একটা ব্যাগে ওই সামান্য কিছু জিনিস আর আমার মা, আমরা দুজন বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে বগুড়ায় যে ওকে ফোন দিলাম, অ্যাজ ইউজুয়াল মোবাইলে ফোন দিলাম আম্মুর মোবাইল থেকে, তখন সে আমাকে বলছে যে তুমি যে গেছো গেছো, তুমি কিন্তু আর ব্যাক করবো না
একদম ডিরেক্টলি।
হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো যে আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই, আর মনে হলো যে সে কতটা মানে গরিব হলে মনের দিক থেকে, সে
জাস্ট,
হ্যাঁ, সে যদি আমাকে বলতো, যদি সে নিজে থেকেও বলতো যে তুমি খুলে রেখে যাও, আমি কিন্তু সত্যি খুলে রেখে,
নাটকটা করার প্রয়োজনটা কি ছিল?
ছিল না, জাস্ট মানে আমি যাতে কোনো সিক্রেট না করি বা আমি যাতে সামাজিকভাবে তাকে কোনো রকম ঝামেলা না করতে পারি।
আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, আপনি তো যেহেতু স্ট্যান্ডটা চেঞ্জ করে ফেললেন মনের দিক থেকে, তো আপনি যখন যদি সিদ্ধান্ত নিতেন যে আপনি থেকে যাবেন, মাকে একা বিদায় করে দেবেন,
না সেটা তো সে করে নাই, কারণ সে তো নিজেই আমার কাপড় চোপড় গুছিয়ে দিল যে তুমি দুই তিন দিনের জন্য ঘুরে আসো।
ফাইন, ওকে, তারপর
তারপরে তখন আমি একেবারে মানসিক ভাবে মানে প্রিপারেশন নিয়ে ফেললাম যে না আমি ডিভোর্স দিব তাকে। মানে সে
মাকে বললেন, মোমেন্টা বললেন যে মাকে এই কথা বলেছে?
হ্যাঁ, মাকে বললাম, মাকে বললাম, বললাম যে এরকম এরকম ব্যাপার, আমি ডিভোর্স দিয়ে দিতে চাই। কারণ আমার কাছে
বিয়ে কত বছর পর সিদ্ধান্ত নিলেন?
1 বছর 8 মাস। তখন মা খালি বললেন যে তুমি ফিরলা কি, তো অনেক দেরি করে ফিরলাম, এবং এই লসটা তোমার কভার করতে আসলেও পারবা কিনা তুমি, তুমি দেখো।
2 বছরে আপনার তখন এডুকেশন বলতে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন, ওটাও নড়বড়ে অবস্থা।
ওটাও নড়বড়ে, ওখানে তো যাই নাই, শুধু জাস্ট সার্টিফিকেট গুলো জমা ভর্তির সময়।
বাট ইউ আর টেকিং ভেরি রাফ ডিসিশন ফর ইওর লাইফ, ভেরি ভেরি রাফ ডিসিশন। এবং এটা সিদ্ধান্ত নেওয়াটা হয়তো বারবারই আমরা নিই জীবনে অনেক জটিলতার প্রেক্ষাপটে, কিন্তু সাইন করে ফেলা, মন থেকে সত্যি সত্যি ডিলিট করে দেয়া, ওই মানুষটা অবশ্যই আপনার মনের মধ্যে ছিল, নইলে আপনি রাতারাতি সিদ্ধান্ত নিতে পারতেন না যে আপনি তার সঙ্গে স্টে করবেন।
কষ্ট অনেক হয়েছে সত্যি কথা, যেটা যে আমি মানে মার পাশে শুতাম ঘুমাতাম, কিন্তু বারবার হাতে মোবাইলটা নিয়ে আমার তাকে বলতে ইচ্ছে করতো যে প্লিজ এই কাজটা হতে দিও না, আসো আমরা আবার সেটেল হই। মানে এটা আসলে এত ইজি ছিল না। তারপরে যেটা হলো যে ফ্যামিলি ভাবে, ফ্যামিলিগত ভাবে একটা কম্প্রোমাইজে আপনার ডিভোর্সের কথাটা আসলো যে হ্যাঁ ম্যাজিস্ট্রেটের সামনে জাস্ট সিগনেচার করে ডিভোর্স হবে, কম্প্রোমাইজ ডিভোর্স হবে। আর সেই পিস সাহেব উনি হচ্ছে আমার নানাকে ডাকলেন, ডেকে উনি বললেন যে এরকম আমরা পুরো দেনমোহনের টাকা দিব না, জাস্ট 1 লাখ টাকা তাকে দেওয়া হবে। তো আমি মাকে বললাম যে আমার আসলে কিছুই লাগবে না, আমার জাস্ট এই মানে রিলেশনটা থেকে আমি রিলিফ চাই, কারণ এখানে আসলে আমার মনে হচ্ছিল যে ফিলিংস বলে কিছু নেই ওখানে আর, বা কখনো ছিলই না।
বিরতি সময় হয়েছে আর একবার প্রিয় শ্রোতা, জীবনের গল্প কোথায় এসে দাঁড়িয়েছে এবং সেটাই হচ্ছে দেখার বিষয়। সেই ইন্টারমিডিয়েট পড়ুয়া একটা মেয়ে যখন জীবনে ফিলিংস খুলে এসে ধরা দিচ্ছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সময়ে নিজের বাড়িতে বেড়াতে আসা একটা আগন্তুক, পরবর্তীতে তাকে মিস করা এবং ভালো লাগা, তার প্রতি তার ধর মানে একটা সফটকরণের জন্ম হওয়া, ওই মানুষটার প্রতি জীবনের প্রথম চিঠি লেখা, চিঠি পাওয়া এবং খুব সুন্দর কিছু মেমোরি নিয়ে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, অদ্ভুত সুন্দর একটা ফ্যামিলি, চমৎকার একটা ভবিষ্যৎ, সবকিছু মিলিয়ে এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটাই কি আসলে জীবন? জীবন কি এখানেই থেমে যাবে? এটাও একটা বড় প্রশ্ন, কিন্তু জীবন এখানে থেমে থাকেননি। জীবন যেখানে থেমে আছে এই ভদ্রমহিলার, সেটা নিঃসন্দেহে আমাদের জায়গাটি থেকে অনেক 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 বেশি অনুপ্রেরণার, এবং শি ক্যান বি আইডল ফর ইওর লাইফ। কিন্তু সেটা আসলে কি সেটা জানার জন্য আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি, এবং 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে রাজিয়াকে সাথে করে, তাকে নিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, যদি আপনারা দেখতে চান চলে আসুন এই পেজটিতে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরেকবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2-তে রাজি আর জীবনের গল্প, যে এসছে শুধু চট্টগ্রাম থেকে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে বসে এসে নিজের জীবনের গল্পগুলো বলছে। এবং যেখানে সে থেকেছি সেটা আসলে অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু এখানেই থেমে থাকা নয়, জীবন আসলে চলে, জীবন বহতা নদীর মতো, কখনো ভাঙে, কখনো গড়ে, কখনো চর পড়ে, কখনো একেবারেই দুকুল ছাপিয়ে পুরনো মানে একেবারে পুরোদমে সামনের দিকে এগিয়ে যায়, জীবনটা আসলে ওরকমই। তো এরপরে কি হয়েছে আমরা সেই জায়গাটা থেকেই ফিরতে চাই। যারা জীবনের গল্প বলতে আমাদের এখানে আসতে চান প্লিজ কল আস, আমাদের ফোন নম্বর হচ্ছে 0961389282। আমি আরো একবার বলি 0961389282, যেখানে আমরা ছিলাম সেই সময়টাতে ফ্যামিলিগত ভাবে আপনারা সিদ্ধান্ত নিলেন ডিভোর্সের।
হ্যাঁ, ডিভোর্সের। তারপরে ওরা আমাদেরকে 1 লাখ টাকা দেওয়ার জন্য রাজি হলো। তাহলে মানে হচ্ছে সেটা হচ্ছে যেটা আর কি আমার মা দিয়েছিল, সে 1 লাখ টাকা দেড় মহানা দিতে পারবে না, আমি ওটাতেই রাজি হয়ে গেলাম। কারণ তখন আসলে আমার কাছে প্রায়োরিটি হচ্ছে যে এই রিলেশনটা থেকে বের হয়ে আসা, কারণ আদৌ এখানে কোনো রিলেশন ছিল কিনা সেটা নিয়ে তখন আমি ফুল কনফিউজড। তারপরে আমাদের ডিভোর্স হয়ে গেল, এবং আমি শিওর না, বাট পরে আমি শুনেছি ওই দিন রাতে ও বিয়ে করেছে। আমার ডিভোর্স হলো হচ্ছে দুপুরে, আমি বলে দিয়েছিলাম যে আমি ওর সামনে যাব না, আমি সিগনেচার আলাদা রুমে করব।
মানে আপনি কেন এটা বলেছিলেন?
আমি বলেছিলাম কারণ আমি আসলে ওটা ফেস করতে পারবো না।
মানে আপনি স্টিল তখন আপনি তাকে লাভ করতেন?
ইয়েস। ওটা হচ্ছে আমার
কতটুকু কষ্ট পেলে একটা মানুষ একজন মানুষকে ভালোবাসার পরেও নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারে বলুন।
তারপর আমি আগে সিগনেচার করে দিলাম, এরপরে হচ্ছে সে সিগনেচার করলো। তো আমার শোনা কথা যে সে খুব হাসি খুশি ছিল এবং খুব এসে খুব ফ্র্যাঙ্কলি কনফিডেন্টলি বসে সিগনেচার করে গেছে। যাই হোক, আর আমি আমার কিছু কাপড় চোপড় ছিল ওদের ওখানে, ধরেন তো ওরা ওগুলো নিয়ে এসছিল, তো বললো যে এগুলো তার জিনিস, সেগুলো দিয়ে গেলাম। তো লক করা ছিল সবগুলো লাগেজ, দুটো লাগেজ ছিল, দুটো লাগেজ লক করা ছিল। তো বললো যে এরকম চাবি কোথায় আছে ওরা জানে না, তো ওরা দিয়ে চলে গেল। ওগুলো পরে আসলো আর কি আমার কাছে, সিগনেচার হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। ইভেন তারপরে তো দুদিন না তিন দিন থাকার পরে আমরা ওই যে সার্টিফিকেট যেটা দেয় আর কি ওটাও নিয়ে নিলাম। তো ওরা চলে যাওয়ার পরে লাগেজ গুলো বাসায় আনার পরে খুললাম, খুলে দেখলাম প্রত্যেকটা লাগেজ একদম ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে দেওয়া, একটা কিছু একটা ড্রেস একটা কিছু মানে আমার মানে যেগুলো আর কি আমার পরার ছিল, যেগুলো
ফ্যামিলি ভায়োলেন্স যেটাকে বলে, হাজবেন্ড না, হাজবেন্ডের সাথে যারা আছে আত্মীয় স্বজন সবাই মিলে অত্যাচার করেছে।
ওটা আসলে আমি একটু অবাক হয়েছি যে এতটা মানুষ ক্রেজি হতে পারে যে মানে কাপড় গুলো পর্যন্ত একদম কেটে কুটে দিয়েছে, যে কোনোভাবে কিছু না করতে পারি। এরপরে বগুড়া থেকে গেলাম ঢাকায়, ঢাকায় যে ওই যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম সেখান থেকে সার্টিফিকেট গুলো আবার তুললাম, সেকেন্ড বার অ্যাডমিশন ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে তারপরে চিটাগাং এ গেলাম। চিটাগাং এ যাব, এর মাঝে রাতে মার সাথে কথা হতো, সবকিছু খুঁটিনাটি বলতাম, গল্প করতাম। সে আগের রিলেশনটা আস্তে আস্তে ফিরে আসছিল, যে মার সাথে সে ফ্রেন্ডলি রিলেশন। মা তখন আমাকে বললো যে তুমি মন খারাপ করো না, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। দেন চিটাগাং এ গেলাম, পৌঁছলাম, বাবা রিসিভ করলো, আব্বু অনেকগুলো ফুল নিয়ে আসলো এবং আমাকে রিসিভ করলো। আব্বু ফুল নিয়ে এসে রিসিভ করে বাসায় নিয়ে গেল। পরের দিন সকালবেলা না ওই দিন রাতে খেতে বসে আব্বু আমাকে বললো যে, আব্বু সবসময় আমাদেরকে বাবু করে বলে, নাম ধরে কাউকে ডাকে না, তো আমাকে বললো যে বাবু তুমি পড়তে চাইলে পড়বে, না পড়তে চাইলে না পড়বে, জাস্ট তুমি স্থির হও, তুমি ঠিক হও। তো আমি সাথে সাথে আব্বুকে আনসার দিলাম যে না আমি পড়াশোনা করব, আমি লেখাপড়া করতে চাই। তো তখন আমাদের চিটাগাং এ ছিল আপনার ইসলামিক ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি, তখন তো আমার সেমিস্টার গ্যাপ, এখন ওখানে ছাড়া আর কোথাও অ্যাডমিশন হবে না। তো আব্বু বললেন যে ঠিক আছে তুমি তাহলে আস্তে ধীরে ওখানে যে দেখো কোথাও ভর্তি হওয়া যায় কিনা। তখন আমার মাথায় একটা জেদ যে আমি ইঞ্জিনিয়ার হব। আর ইসিতে গেলাম, যাওয়ার পরে ওখানে বাজেট টাজেট সবকিছু অ্যাডমিশন ফি টি দেখে আমার কেন যেন আবার মনে হলো যে না, কারো উপরে জেদ করে ইঞ্জিনিয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনার ইসলামিক ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ডিসিশনটাও বন্ধ করে দিলাম। আমি আমার বাবাকে বললাম যে আমি এত টাকা পয়সা খরচ করে পড়বো না, কারণ তখন তাই দেখলাম 4-5 লাখ টাকার মতো লাগবে। আব্বুকে বললাম যে আব্বু আমি এত টাকা খরচ করে পড়বো না, আমার যদি টাকা লাগে এটা তুমি পরে কখনো আমার হায়ার ডিগ্রির সময় খরচ করো, আমি এখন করবো না। তখন আবার ডিগ্রির জন্য প্রাইভেট ডিগ্রির জন্য ভর্তির জন্য গেলাম। আমি লাস্ট ব্যাচ ছিলাম ওই 3 বছরের ডিগ্রির, মানে 3 বছরের ডিগ্রি পরীক্ষায় একবারই পরীক্ষা দেওয়া যায়, একটা তো সেমিস্টার সিস্টেম। তো ওটাতে ভর্তি হলাম, প্রাইভেটে ভর্তি হলাম, রেজিস্ট্রেশন করলাম, লাকিলি টাইমিংটা ম্যাচ হয়ে গেল। আমি ভর্তি হলাম নভেম্বরের দিকে, জানুয়ারিতে আব্বু স্ট্রোক করলো, জানুয়ারিতে আব্বুর সিভিয়ার হার্ট অ্যাটাক হলো। এবং তখন হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অত ভালো না, গোছানো হয় নাই। আমার বোন তখন ছোট বোনটা তখন ক্লাস 8 কি 9 এ পড়ে, এবং মানে হচ্ছে আব্বু ছাড়া আমাদের সোর্স অফ ইনকাম কিছু নেই, বাই চান্স আব্বু যদি কিছু হয় আমাদেরকে আলটিমেটলি গ্রামে চলে যেতে হবে, মানে আমাদের তখন ওই ল্যান্ড প্রপার্টির উপরই পুরোপুরি নির্ভরশীল হতে হবে। তখন আসলে এদিকে আমি অ্যাডমিশন নিয়ে ফেলেছি, মানে আমার পরীক্ষারও বেশি দেরি নাই, জুন কি জুলাই দিকে পরীক্ষা হবে, হাতে 6 মাস আছে। আম্মু আমাকে বললো যে দেখো তুমি যদি বাই চান্স ফেলও করো আমি কিছু মনে করবো না, কারণ এই 6 মাসে ডিগ্রি পাশ করা সম্ভব না, তাও আবার আপনার বিকম। আমি কিন্তু মানে হচ্ছে সবাই আমাকে আর্টস নিতে বললো, বাট আমি আর্টস নিইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি আর্টস নিয়ে আসলে টাইম গ্যাপটা ফিল আপ করতে পারবো না। তখন আমার মাথায় শুধু একটা জিনিসই যে আমার যে ইয়ার লসটা হয়ে গেছে আমাকে যে করে হোক ওটা রিকভারি করতে হবে। এদিকে আব্বু স্ট্রোকটা এত খারাপ হলো, বাট আল্লাহর অশেষ রহমতে আব্বু রিকভার করলো।
ঠিক আছে,
তখন আব্বুর কাছে আমরা দাঁড়ালে আব্বু কিছু বলতে পারতো না, খালি আব্বুর চোখের 2-4 থেকে পানি পড়ে যেত, আব্বু এত অসুস্থ ছিল। আব্বু আল্লাহর মধ্যে সুস্থ হলো, আস্তে আস্তে রিকভার করা শুরু করলো, কিন্তু ভীষণ টেনশন করতো। তো আমি কিন্তু তখনও কান্নাকাটি করি, মানে আমার তখন অনেক মন দুর্বল, একটু কিছু বলে আমার চোখে পানি চলে আসে। আমি একদিন আব্বুকে বাসায় বসে থাকতে আব্বুকে বললাম, আব্বু তুমি এত টেনশন কেন করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। এবং সত্যি পরদিন থেকে আমি কান্নাকাটি করা মানে থামাই দিলাম মোটামুটি, কারণ আমি একটা জিনিস শিওর হলাম যে আমাকে আলটিমেটলি স্ট্রং হতে হবে, না হলে আমার ফ্যামিলি আমাকে নিয়ে টেনশন করতে থাকবে। কারণ আমি আম্মুকে আব্বুকে কথা বলতে দেখছি, আব্বু আম্মুকে বলছিল যে আমার এই মেয়েটাকে নিয়ে আমার এত আশা ছিল, সেই মেয়েটা আজকে এত হেল্পলেস কন্ডিশনে আছে, এ আমি বুঝতেছি না, বুঝতে পারছি না যে কি করবে। ডিগ্রি প্রিপারেশন নেওয়া শুরু করলাম, কমার্স কোনোদিন পড়িনি, ডেবিট ক্রেডিট কি জিনিস, ট্রাইভ্যালেন্স কি জিনিস কিছু বুঝি না তখন। তো একজন টিচার আমার ফ্যামিলি পরিচিত ছিলেন, উনি আমাকে সকালে একবার এসে পড়াতেন, বিকালে এসে একবার পড়াতেন, উনি নিজেই রুল টেনে টেনে ডেবিট ক্রেডিট বুঝাতেন। পরীক্ষা দিলাম, দেওয়ার পরে 3 মাস পরে রেজাল্ট। আম্মু সকালবেলা এসে মিষ্টি খাওয়ালো, মিষ্টি খাওয়ার বলতেছে বাবু তুই পাশ কর বা ফেল কর এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, তুই আগে মিষ্টি খেয়ে নে। এরপরে 4টার দিকে রেজাল্ট হলো এবং আমি সেকেন্ড ক্লাস পেলাম।
কংগ্রাচুলেশন বাই দ্য ওয়ে।
মানে কিভাবে পেলাম আসলে, মানে এত কষ্ট করে পড়লাম সেকেন্ড ক্লাস পেয়ে গেলাম, তারপরে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন হয়ে গেল,
কমপ্লিট হলো,
গ্রাজুয়েশন হয়ে গেল। এবং অনেকটা অন্যান্য মানে ওই জিনিসটা গ্যাপটা ফিল আপ হয়ে গেল যে আমার ফ্রেন্ডরা যে এই সালের মধ্যে পাস করছে আমিও ওই সালের মধ্যে অ্যাটলিস্ট আন্ডার গ্রাজুয়েট হয়ে গেলাম। এরপরে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সে ভর্তি হলাম।
ওকে,
ভর্তি হলাম, ভর্তির পরে ওখানেও তখন কিন্তু আবার প্রাইভেটে ভর্তি হলাম মাস্টার্সে, পাশাপাশি দুটো ডিগ্রিতে ঢুকলাম। ইভেন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সিতে যাওয়ার পরে সেখানে হচ্ছে আপনার তখন 2 বছরের মধ্যে আমার 3টা লেভেল কমপ্লিট করে ফেললাম প্রফেশনাল ডিগ্রি, যেহেতু ম্যাথসে ভালো ছিলাম সায়েন্সে ছিলাম, ফাউন্ডেশন লেভেল গুলো খুব তাড়াতাড়ি ধরতে পারলাম। তখন আসলে চেষ্টাও করতাম ভীষণ, ওই সময় যেটা হচ্ছে আমার ইন্টারে করার দরকার ছিল সেই মানে এফোর্টটা আমি ওই সময় দিচ্ছি যে আমি পড়াশোনার ব্যাপারে, আর পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলে আপনার হচ্ছে ভলেন্টারি করতাম। দেন আইসিএমএ যখন আমার 1000 কমপ্লিট হয়ে গেল, মানে ধরেন আপনার 50% কমপ্লিট হয়ে গেল, তখন অনেক অল্প বয়সে বলা যায় 24 বছর বয়সে জবে ঢুকে গেলাম। জবে ঢুকে গেলাম আমাদের প্রফেশনাল লেভেলেরই, ওখানে আমাদের সিভি দিয়ে রাখলে ধরেন কোন প্রফেশনাল কোয়ালিফাইড যদি
লাগে। কোথায় করলেন? ঢাকাতে না চিটাগাং? ওকে, আমার হলের সামনে ছিল আইসিএমবি, যে কারণেই বলছি আগে মোসিন হলের সামনে, ঢাকা ইউনিভার্সিটি যারা পড়াশোনা করেছেন তারা জানবেন নীলক্ষেতের মোসিন হলের একদম ফ্রন্ট ফ্রন্ট। ওকে,
এরপরে আপনার ফার্স্ট জবে ঢুকলাম, ফার্স্ট জবে ঢুকার পরে জব করছি জব করছি, 1-2 বছর পার হয়ে গেল ওই জবটা। এর মাঝে আমি আপনার মাস্টার্স পরীক্ষা দিলাম জবের পাশাপাশি, কারণ আমার প্রাইভেটে মাস্টার্স, প্রাইভেটে আমি দিয়ে ফেললাম। মাস্টার্স এর রেজাল্ট হলো এবং রেজাল্টটা আসলো আমি ওই কলেজে ফার্স্ট হলাম, মানে চিটাগাং কমার্স কলেজে ফার্স্ট হলাম এবং হল বাংলাদেশে ফার্স্ট ক্লাস থার্ড হলাম।
ওয়াও!
এবং এটা হচ্ছে আমার, আমি জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি, আমার মানে টপ 10 থাকতাম কিন্তু কোনোদিন ফার্স্ট হতে পারিনি। ওই অ্যাচিভমেন্ট আমার, তখন আমার মনে হলো যে আমি ইন্টারমিডিয়েটে যে ভুলটা করেছিলাম সেটার মনে হয় আমি অবশেষে রিটার্নটা পেলাম, যে আমার হাতে মানে আমার ভিতরে যে কোনো কোয়ালিটি আছে বা আমি যে চাইলে কিছু করতে পারি সেটা আমি প্রুভ করতে পারলাম। দেন যেহেতু রেজাল্ট ভালো প্লাস আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়ে গেছে 2 বছরে, আমি গভর্নমেন্ট একটা অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, সেখানে ব্যাংকের মতো আমাদেরকে পরীক্ষা দিতে হয়, রেগুলেটরি অর্গানাইজেশন, সেখানে আমি জবে ঢুকে গেলাম। এবং একটা কিছুতে কিন্তু আমার রেফারেন্সের দরকার পড়েনি, সবগুলোতে কিন্তু আমি আমার কোয়ালিফিকেশনের কারণেই গেছি। আব্বু কখনোই মানে আমাদেরকে রেফার করতে চাইতেন না, শুরু থেকে আমি আমার পড়াশোনার খরচ বা সবকিছু আমার টিউশন ফি দিয়ে আমি করছি, তার সেভ করছি, আর পাশাপাশি আমি আপনার এটা ওটা কিন্তু শিখছি, মানে আমার পার্লারিং এর কাজ শেখা, কুকিং এর কাজ শেখা, কনফেকশনারি শেখা, মানে আমার কিন্তু শেখার ব্যাপারগুলোতে সবসময় উৎসাহ বেশি। আবার হঠাৎ করে কাজ একটা শুরু করলাম, হ্যান্ডিক্রাফটস এর বিজনেস শুরু করলাম, ওই আপনার কুষ্টিয়া থেকে করে নিয়ে এসে চিটাগাং এ আপনার হচ্ছে সেল করা, ওটা আমার পাশাপাশি করতে থাকলাম, মানে আমি ইনভলভ হচ্ছিলাম সবকিছুর মধ্যেই ধীরে ধীরে। এছাড়া ধরেন আপনার তখন থেকে একটা ব্যাপার কাজ করতো যে যেহেতু আমি অনেক স্ট্রাগল করেছি, আমার কাছে মনে হতো যে আমি না হয় আমার ফ্যামিলি সাপোর্টের জন্য চলে আসতে পেরেছি বা আমার ইচ্ছার জন্য, অনেকে এরকম পারে না, তো সোশ্যাল ওয়ার্কিং এর একটা চিন্তা মাথার মধ্যে তখন ঢুকলো যে কিছু একটা করব। এরপরে আপনার নতুন যে জবটা কর্পোরেশনের রেগুলেটরি বডি যে জবটা, ওই জবে কন্টিনিউ করতে থাকলাম, 3 বছর হয়ে গেল। তারপরে আমার সিনিয়র এক কলিগের উনি এসে বললেন যে ওনার এক গেস্ট আমার সাথে বসবেন, আমি আবার আপনার ইয়াতে ইন্টার্নশিপের মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যেহেতু সেকশনে যেহেতু, তো আমার ওখানে ইন্টার্নশিপের স্টুডেন্টরা আসে, তো আমি ভেবেছিলাম যে এরকম কোন রেফারেন্স কেউ এসছে যে দেখা করতে যাচ্ছে। তারপর উনি আসলেন, উনি আসার পরে আমাকে খুব মানে ক্যাজুয়ালি আমাকে বললেন যে এরকম উনি বেসিক্যালি আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চান এবং আমার কলিগ আমাকে পছন্দ করেন, উনি আমাকে জানতাম না আমি, এবং রীতিমতো শক্ত হই কারণ উনি কখনোই আমার দিকে ওভাবে তাকান নাই, বা মানে একটা জিনিস বুঝতে পারা যে হ্যাঁ সে আমাকে পছন্দ করে বা তার ভালো লাগে। সে আমার সিনিয়র কলিগ, তার ফ্রেন্ড জানতো। তারপরে আমি ওনাকে বললাম যে আমি ওনার সাথে তাহলে সামনে সামনে কথা বলবো, কারণ আমার একটা ব্যাপার ছিল যে আমি সবসময় মনে করতাম যে যদি আমি সেকেন্ড বার কারোর সাথে লাইফ শুরু করতেও যাই আমি সবকিছু জানিয়ে করব, আমার ইনসান আউট সবকিছু জানিয়ে করব। এরপরে আপনার আমি ওনার সাথে বসলাম, কথা বললাম এবং আমার সবকিছু বললাম। ওরা পরে উনি আমাকে বললেন যে না, উনি আমার সাথে বর্তমান জীবন থেকে শুরু করতে চান, পাস্ট কিছু ওনার কাছে ফ্যাক্টর না।
হি ওয়াজ ম্যারিড অর আনম্যারিড? ওকে।
তারপরে হচ্ছে উনি বেসিক্যালি উনিও আমাদের প্রফেশনাল লেভেলেরই, যদিও আমার সাথে অফিসিয়াল ভাবে পরিচয়, তার আগে আমাদের পরিচয় ছিল না।
কি নাম ছিল ভদ্রলোকে?
ওর নাম সাদিক।
সাদিক, ওকে।
তারপরে যেটা হলো আমার ফ্যামিলিকে বললাম যে এরকম ব্যাপার, তো আব্বু বলল যে ঠিক আছে আমি ছেলেটার সাথে কথা বলে দেখি, কারণ আমার বোঝার দরকার আছে তার ডিসিশনটা ম্যাচিউর না ম্যাচিউর। দেন আব্বু আম্মু আর সাদেক বসলো, একসাথে কথাবার্তা বললো, দেন আব্বু স্যাটিসফাইড। তারপরে দুই মাসে আমরা প্রেম করলাম, মানে ফ্যামিলির সম্মতিক্রমে আমরা দুজন ঘুরলাম ফিরলাম, বোঝার চেষ্টা করলাম। এবং এই সময়টা ছিল আসলে রিয়েল লাভ, মানে আমি ফিল করলাম যে লাভ ব্যাপারটা, মানে ঘুরতে ফিরতে কথা বলতে কত ভালো লাগে বা কি কি ফিল হয়।
কত বছর বয়সে সেটা আসলো?
এটা আসলো
28 এ গিয়ে আপনি বুঝতে পারলেন রিয়েল লাভ। 16 ইজ নট আ পারফেক্ট এজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লাভ, এটা তো প্রুভ হলো অন্তত, মানে একজন একজন তো সর্বজনীন অফকোর্স, বাট তার জন্য এটা। ওকে,
তারপরে আমাদের আসতে আগের দিন আব্বু আমাকে মানে বললেন যে তুমি তো কালকে থেকে ম্যারিড হয়ে যাবে, সো আজকের দিনটা তুমি আর সাদেক বাহিরে নাস্তা করো, বাহিরে ঘুরো, মজা করো।
তার ফ্যামিলির সঙ্গে কি যোগাযোগ করা?
হ্যাঁ, আমি তাকে বলেছিলাম এই ব্যাপারটা, তো সে বললো যে তার মাকে সে বলেছে, তার বাবা বেঁচে ছিল না, তো মাকে সে বলেছে, আর তার ফ্যামিলির অন্য কাউকে সে মনে করছে না বলার, কারণ তার একটা বোন একটা ভাই, তার মা জানে ব্যাপারটা এবং উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তারপরে অফিসিয়ালি আমাদের ধরেন আমরা শিওর হলাম যে আমরা অফিসিয়ালি বিয়ে করতে পারবো কিনা, কারণ কিছু রেকর্ডাম থাকে, ওটাও কনফার্ম হলাম যে না এদিকেও কোনো সমস্যা নেই। দেন আমাদের বিয়ে হয়ে গেল, আমাদের সংসার জীবন শুরু হলো, এবং ওখানে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম যে আমার শাশুড়ি উনি ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নিলেন, মানে এটা নিয়ে ওনার মাঝে কোনো রকম হেজিটেশন নাই। এবং আমার হাজবেন্ড সে আমাকে ফার্স্টের দিনই বলে দিল যে যদি তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে এই বিষয়ে তুমি জাস্ট বলবে যে যা বলো সাদেককে বলেন, আমি কিছু জানি না, আমি দেখব। এবং অনেস্টলি স্পিকিং সবাই জানে, সবাই কিন্তু জানে ব্যাপারটা, কিন্তু কেউ আমার সামনে কখন আজ পর্যন্ত মানে ধরেন আমার কনজুগাল লাইফের এখন 5 বছর চলছে, কিন্তু কারো মাঝে এই ব্যাপারটা নেই যে এটা নিয়ে আমাকে কষ্ট দিয়ে কথা বলবে বা কিউরিওসিটি নিয়ে কিছু জিজ্ঞাসা করবে, এরকম ব্যাপারটা নেই তাদের কাছে। এটা ঠিক আমি যেরকম আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট মনে করি, তারাও একটা অ্যাক্সিডেন্ট মনে করে এবং আমাকে তারা উল্টা সম্মান দেয়। আমার হাজবেন্ডকে আমি যখন বিয়ের পর একবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাকে কেন বিয়ে করলে, মানে এই কোশ্চেনটা আমার খুব মাথায় কাজ করতো যে আমাকে কেন বিয়ে করলো এত কিছু রেখে, তো আমাকে শুধু অ্যান্সার দিয়েছিল দেখো আমার কাছে মনে হয়েছে যে তুমি অনেক ম্যাচিউর এবং তুমি জানো লাইফে কি করে সেটেল ডাউন হতে হয়। তো ওর একটা ব্যাপার আছে, ও ভীষণ বই পড়ে, ভীষণ বই পড়ে খুব। আমি আমার হাজবেন্ডের একটা ব্যাপার দেখেছি, ও রিচ মাইন্ডেড, ব্যাড এক্সপিরিয়েন্স নেই। ইনফ্যাক্ট ও আসলে আমি জানি না, আমিও কখনো জিজ্ঞাসা করিনি এরকম ব্যাপার, বাট আমার কাছে কখনো মনে হয়নি ওরকম ব্যাপার। তো যাই হোক, এরপরে যেটা হলো যে আমাদের সংসার তো সুন্দরভাবে শুরু হলো আর আমাদের মাথায় ওই ব্যাপারগুলো কাজ করতে থাকলো যে আমরা সোশ্যাল ওয়ার্ক করবো,
যেটা আপনার চিন্তা ভাবনা এসেছিল।
এবং আমি দেখলাম তার মাথাতেও সেটা কাজ করছে যে সেও সোশ্যাল ওয়ার্কিং এর সাইডটাতে যেতে চায়। তো আমরা 5 জন ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে একটা অর্গানাইজেশন করলাম,
কত সালে এটা?
এটা করলাম হচ্ছে আপনার 2013-এ।
13-এ কি মানে মোটোটা কি ছিল, নাম কি ছিল?
মোটোটা ছিল আমাদের হচ্ছে, আমরা অর্গানাইজেশনটার নাম দিলাম হচ্ছে বাংলা রুট, এবং এটার মোটোটা ছিল হচ্ছে জাস্ট সোশ্যাল সার্ভিস। এটা এনজিও হবে, নন প্রফিটেবল অর্গানাইজেশন হবে, নন পলিটিক্যাল অর্গানাইজেশন হবে ডেফিনেটলি। এবং এখান থেকে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড লেবার, তারপর এনভায়রনমেন্ট, এডুকেশন, পাবলিক হেলথ, এই সেক্টরগুলোতে কাজ করব। আর একটা বিষয়ে আমাদের সবার এগ্রি ছিলাম আমরা, মাইক্রো ফিন্যান্স নিয়ে আমরা কেউ কাজ করব না,
টাকা পয়সার বিষয় থেকে দূরে থাকবো,
ওটাতে আমরা করব না। ওই বিষয়টা আমরা খুব স্ট্রিক্ট ছিলাম, আমাদের প্রত্যেকের মেন্টালিটি সেম ছিল যে মাইক্রো ফিন্যান্সটা আসলে আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা পাবলিক সার্ভিসের ক্ষেত্রে উল্টো আরো হ্যাম্পার করবে, এটা আমাদের ওপিনিয়ন আছে। এর মাঝে যেটা হলো 2012 এর লাস্টে আমি কনসিভ করলাম। চিটাগাংয়ের বেস্ট গাইনোকোলজিস্ট কে দেখাচ্ছিলাম আমি, ওনার নামটা মেনশন করছি না, তো উনি একজন ফুল প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড ছিলেন তখন, তো ওনার ওনার রেফারেন্সে ছিলাম। কিন্তু আমার, আমি স্যাটিসফাই হতে পারছিলাম না, কেন উনি আমার কথা না আধা ঘন্টা মানে 20 seconds উনি আমার কথা শুনতেন না, আমার প্রবলেমগুলো শুনতেন না, উনি জাস্ট প্রেসক্রাইব করে ছেড়ে দিতেন বা জুনিয়র ডাক্তার দেখতে ছেড়ে দিত, মানে আলটিমেটলি আমার স্যাটিসফ্যাক্টরি লেভেলে যাচ্ছিল না। তো তারপরে এইভাবে ঠিক যখন 5 মাস হলো তখন আমার কমপ্লিকেশনগুলো আস্তে আস্তে বাড়তে থাকলো।
আমরা এখানে একটা বিরতিতে যাবো এবং খুব সুন্দর একটা টপিক চলে এসেছে ডক্টরদের বিষয়ে। আসলে যে কোনো কিছু যখন চলে আসে তখন আমি খুব ইন্টারেস্টেড হয়ে যাই, বিকজ এটা আমার কাছে অনেক বড় একটা নোবেল প্রফেশন। এবং আমি অনেকবারই কথাটা বলেছি রেডিওতে, যদি আমার সুযোগ থাকতো, মানে সেকেন্ড টাইম যদি আমার সুযোগ থাকে কোনোদিন, এটা তার এই জন্মে সম্ভব না, পরের জন্মে, এটা একটা ফ্যান্টাসি বলতে পারেন, যে পেশা হিসেবে কোনো কিছু বেছে নেয় নিজের জায়গা থেকে, তাহলে আমি ডক্টরই হব। যেটা বলছিলাম আসলে সেটা হচ্ছে যে এই যে ডাক্তারদের, মানে যে বিষয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এরকম একজন ডাক্তারের সান্নিধ্য পেয়েছিলাম কিছুদিন আগে, আমি হাসপাতালের নামটা বলবো না, খুবই বিরক্ত হচ্ছি বাইরে বসে থাকতে থাকতে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, সে রোগীদের সাথে কি করে, এতক্ষণ সে কি কথা বলে, একটা রোগী হলে সে টাইম মানে প্রচুর ব্যয় করছে। পরবর্তীতে আমি যখন ঢুকলাম আমার খুব কাছের একজন মানুষকে নিয়ে ওখানে, এবং সে খুব ছোট্ট একটা প্রেসক্রিপশন দিল, খুব ছোট্ট একটা প্রেসক্রিপশন, কিন্তু সে 10 থেকে 15 মিনিট আমাদের সাথে গল্প করলো, এবং সেটা রোগ রিলেটেড গল্প, কিন্তু এত সুন্দর করে গল্প করলো যে ওইখানেই মনে হলো যে 80% সুস্থ হয়ে গেছে পেশেন্ট, হুইচ ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট ফর দ্য পেশেন্ট, যেটা হয়তো ডাক্তাররা, আমাদের দেশের অনেক ডাক্তাররাই করেন না, এবং এখানে অনেক ডাক্তাররাই শুনছেন, আপনারা আপনাদের পেশাটাকে খুব ভালো করে জানবেন। আমরা আসলে খুব সাধারণ মানুষ, ট্রিটমেন্টের জন্য যাই, আমরা এটা এক্সপেক্ট করি। প্রিয় শ্রোতা, একটি বিষয় অ্যানাউন্স করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলায় বেস্ট সেলার হয়েছে আমাদের হ্যালো 920-র জীবনের গল্প বইটি, এবং এই বইটি আপনারা যারা rockomani.com থেকে সংগ্রহ করতে চান তারা আমাদেরকে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আরো একবার বলছি 16297 এই নাম্বারে, এটা ওয়ার্কিং ডেজে দিতে হবে, বন্ধের দিনগুলোতে ফোন দিলে আপনি পাবেন না, 16297 ফোন দিয়ে আপনাকে বইয়ের অর্ডার দিতে হবে, আপনার কাছে বই পৌঁছে যাবে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পর এই জীবনের গল্পে আবারও ফিরব, এবং সেটা নিঃসন্দেহে অনেক সুখকর কিছু মোমেন্ট আপনাদের উপহার দেবে, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমরা ছিলাম রাজিয়ার জীবনের গল্পে, এবং বর্তমানে রাজিয়ার জীবনের যে গল্প সেই জায়গাটিতে আমরা আবারও ফিরছি। জি, আপনার একটা এনজিও দিলেন তারপর, এবং আপনি আপনার ফিজিক্যাল যে কমপ্লিকেশন কথা বলছিলেন,
তারপরে তো কমপ্লিকেশন শুরু হলো 5 মাসের প্রেগনেন্সি টাইমে। আমি ওনাকে বারবার কমপ্লেন করতে থাকলাম যে আমার প্রবলেম হচ্ছে, একটা স্পেসিফাইড প্রবলেম নেই, দেন উনি প্রবলেমটা না শুনে আমাকে কিছু টেস্ট দিয়ে দিলেন 2 দিনের জন্য, টেস্টগুলো করে 2 দিন পরে ওনার কাছে যাওয়ার জন্য। ঠিক ওই 2 দিনের মধ্যেই আমি ওয়াশরুমে গেলাম, এবং ওয়াশরুমে যাওয়ার পরে যেটা হলো যে আমার মনে হলো যে কিছু একটা বেরিয়ে আসছে। তারপরে আমি তাড়াতাড়ি করে বিছানায় চলে গেলাম এবং হসপিটালাইজড হলাম, এবং ডাক্তাররা বললো যে আমার ইউট্রাসটা ওপেন হয়ে গেছে এবং বেবিটা বেরিয়ে এসছে। তখন ডাক্তার, সেই আমার সেই ডাক্তার, সে ছোটাছুটি করে আসলো, আসার পরে আমাকে ওটিতে নেওয়া হলো, সার্জারি করা হবে। যিনি আর কি আমাকে অ্যানেস্থেশিয়া করবেন উনি তখনও ওনার মোবাইলে গল্প করছেন, এবং রেট ওনার অন্য কোনো একটা হয়তো অ্যানেস্থেশিয়ার রেটিং নিয়ে উনি মানে কথা বলছেন, বার্গেন করছেন, আচ্ছা এদিকে কিন্তু উনি আমাকে ইঞ্জেকশন দিবেন। আমি কিন্তু বুঝতে পারছি না আমার কি অসুখ হয়েছে বা আমার কি প্রবলেম হয়েছে, আমি আমাকে নিয়ে ওরিড এবং আমি আমার বাচ্চাকে নিয়ে ওরিড।
ডাক্তারদের উপরে মানুষ কেন রেগে যায়, কেন রেগে যাবে না, এটাই হচ্ছে কথা। আমি বলছি না বাংলাদেশের সব ডক্টর এরকম, অনেক মহান মহান ডক্টর আছেন যারা সত্যি সত্যি অনুকরণীয় অনুসরণীয়, কিন্তু এই ধরনের ডক্টর হলে তাদের কাছে কি করতে ইচ্ছে করে আপনি চিন্তা করে দেখুন, বলুন।
তারপরে যেটা হলো, সেই ডক্টর আমাকে কিছু না ইনফর্ম করে, আমি যতটুকু জানি যে আমার আগেও একবার দুবার অপারেশন হয়েছে, অ্যানেস্থেসিয়া ডাক্তারদের কাউন্সেলিং করতে হয় পেশেন্টকে, একটা দুটো নর্মাল কথা বলতে বলতে অ্যানেস্থেসিয়া করতে হয়, উনি যেটা করলেন ওই বার্গেন করছেন মোবাইলে এবং আমাকে ইঞ্জেকশন দিলেন এবং আমি মানে ভীষণ ব্যথা পেলাম এবং সেন্সলেস হয়ে গেলাম। আমি কিন্তু জানিও না যে আমাকে কি করা হবে, কেন আনা হলো, ইনফর্ম করলো না। তারপরে যাই হোক, ওরা ইউট্রাসটার মুখটা সেলাই করে দেয় এবং আমাকে হচ্ছে ক্যাবিনে শিফট করে। আমি পরে জ্ঞান আসার পরে আমি জানতে পারি, তা আমি জ্ঞান আসার পরে বারবার শুধু আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছিলাম যে, কারণ আমার টেনশন ওটা যে বেবি বেবি কি অবস্থা, তো বলে যে না তুমিও সুস্থ আছো, বাচ্চাও সুস্থ আছে, কিন্তু আমাদেরকে হসপিটালে থাকতে হবে। ওখানে আমি 22 দিন থাকি, জাস্ট আমাকে একদম স্ট্রেট শুয়ে রাখবে, জাস্ট আমার স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, এদিকে হচ্ছে আপনার শুয়ে খেতে হচ্ছে এবং আমি টোটালি বেড রোটেন, তখন আমাকে বেডেই সবকিছু করতে হচ্ছে। আলটিমেটলি ডাক্তার কল দিলেও 2-3 দিন পর ডাক্তার আসে, ডিউটি ডাক্তার আসে, বাট তারা কিন্তু আমাকে কিছু বলছে না, কিছুই বলছে না যে কি সমস্যা কি ভালো কোনো, তারা শুধু বলছে যে ডেলিভারি পর্যন্ত এখানে থাকতে হবে আমাকে, বাট কেন থাকতে হবে বা কি ধরনের প্রবলেম, বাট আমার প্রবলেমটা সলভ হচ্ছে না। যাই হোক, 22 দিন পরে আমার আবার যেটা হলো যে আবার স্টিচটা খুলে গেল, ওখানে ডাক্তার যে স্টিচটা করেছে ওটা খুলে গেছে কিছুটা, এবং যেটা হলো ওয়াটার ব্লক হলো। ওয়াটার ব্লক হওয়ার পরে এখন বেবিটা ড্রেনে এসে আছে 2 দিন ধরে, আমি কিন্তু বুঝতে পারছি আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ বাচ্চাটাও যেরকম নড়তে চড়ছে আমারও ব্যথা হচ্ছে পেটে প্রচন্ড। আমি 2 দিন ধরে ডাক্তারকে কল দিলাম, ডাক্তার আসলো না, ডাক্তার আসলো না। 3rd দিনের দিন ডাক্তার যখন আসলো, উনি না ওনার জুনিয়র একজন ডাক্তার আসলো, এসে চেক করে বলছে যে একে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, এর কন্ডিশন ভালো না পেশেন্টের। আমার হাজবেন্ডকে বললো সরি, আপনার ওয়াইফকে ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। অথচ দেখেন মানে আমরা কিন্তু নক করছি, আবার এমন না যে আমরা এডুকেটেড না যে আমরা তাদের কথাটা বুঝবো না, বা এমনও না যে ডাক্তারের রেফারেন্স আমার নেই, আমার কিন্তু সব আছে, কিন্তু তারপরেও তাদের কথা অবহেলা। আর ডিউটি ডাক্তারদেরকে বললে তারা বলে যে আমরা ওনার ইনস্ট্রাকশন ছাড়া কিছুই করতে পারবো না, তারাও একটা ক্ষেত্রে বাউন্ড, তারা কিছু করতে পারছে না। এরপরে আমার হচ্ছে ডাক্তাররা চেক করে দেখলো যে বেবি হচ্ছে পেটের মধ্যে বাথরুম করে দিয়েছে এবং সে কিন্তু 2 দিন ধরে কষ্ট পাচ্ছে পানি ছাড়া। আমার হাজবেন্ড ওকে হার্ট নাট বলতো, কারণ হচ্ছে ও আমার হাজবেন্ডের বিশ্বাস ছিল যে ও বলতো যে তোমার মতো সাহসীও মানে ও সহজে হেরে যাবে না। তারপরে ডাক্তার যেটা করলেন, আমাকে হচ্ছে এসে ওই সিনিয়র ডাক্তার যিনি আর কি স্টিচ করেছিলেন, উনি এসে আপনার স্টিচ কাটলেন, কিন্তু আমাকে কিন্তু বলছে না কি করবে কি হবে বা কেন এরকম করছে। আমি স্বাভাবিকভাবে কোপারেট করছি না, কারণ তখন কিন্তু আমাকে অ্যানেস্থেশিয়া করে নাই, অ্যানেস্থেশিয়া ছাড়া করছে। তারপরে ওটা করলেন, করে উনি ঘুমের ওষুধ দিয়ে চলে গেলেন, বাট আমার তখন পেটে প্রচন্ড ব্যথা, তখনও আছে ডেলিভারি পেইন তখন আমার, বাট উনি আমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে গেলেন, বাট আমি ঘুমাতে পারছি না। এরপরে যেটা হলো যে রাত 2টার সময় আমার মানে ডেলিভারি টাইম হয়ে গেল, এবং
5 মাসের বেবি
না, তখন ওর হচ্ছে 6 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। তো আপনার ডেলিভারি পেইন উঠে গেল, সিস্টাররা ডাক্তারকে কল করছে, ডাক্তার আসছেন না, উনি ওটি করছেন, ওটি করছেন, এদিকে আমার বেবি হচ্ছে প্রিম্যাচিওর, ওর হচ্ছে পুরো বডিটা বের হয়ে গেছে। ওকে জাস্ট করলো কি, ডিউটি ডাক্তার আসলো, ডিউটি ডাক্তার এসে আপনার হচ্ছে ট্রেতে রাখলো। আমার মেয়েটা আমার যখন আমার সামনে ওকে বের করলো, আমরা কিন্তু আমার প্রেগনেন্সি টাইমে কখনো এক্সপেক্ট করি না, মানে আমাদের মধ্যে ওরকম ব্যাপার ছিল না যে ছেলে চাই বা ছেলে হতে হবে। আমি যখন দিদি আমার হাজবেন্ডকে বলতাম যে আমাদের কি বাবু লাগবে বলো তো, তখন ও সবসময় বলতো বাচ্চা তো বাচ্চাই, ছেলে আর কি মেয়ে কি, বাবু হলেই হবে। তো সেখানে মানে আমাদের মধ্যে কিন্তু ইভেন একদিন ও ফজরের নামাজ পড়ে উঠে হঠাৎ করে আমাকে বললো যে তোমার কিন্তু একটা মেয়ে হবে, আমার মনে হচ্ছে তোমার মেয়ে হবে, এবং আমার মেয়ে হলে আমার আর কোনো টেনশন নেই, আমার মেয়ে আমাকে দেখবে, তখন আর তোমাকে লাগবে না, মজা করে এটা বলে চলে গেল। ওকে যখন বের করলো এবং সিস্টার বললো যে একটা মেয়ে হয়েছে, আমার তখন জাস্ট ওই কথাগুলো মাথায় আসলো যে আমার হাজবেন্ডের কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওর নিঃশ্বাসে ভীষণ কষ্ট হচ্ছে। আমি ডিউটি ডাক্তারকে বললাম যে আপনারা ইনকিউবেটার আনেন, ওকে অক্সিজেন দেন, ও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনি আমাকে বলছেন ডাক্তারের ইনস্ট্রাকশন ছাড়া আমি কিছু করতে পারবো না, আপনি ধৈর্য ধরেন। আমার মেয়েটা মানে পুরো নীল হয়ে গেল, হাত পা কুঁকড়ে একদম নীল হয়ে গেল, আমার পাশে কিন্তু দেখেন, আমি দেখছি কিন্তু আমি কিছু করতে পারছি না। আমি ওদিকে, ওরা তো আমাকে ড্রেসিং করছে, আমি বারবার করে ডাক্তারকে বলছি যে প্লিজ কিছু একটা করেন। ও সিস্টার আর ডাক্তারদের এই মানে হচ্ছে কনভারসেশনের মাঝখানে আমার চোখের সামনে আমার মেয়েটা মারা গেল, অথচ সেই ডাক্তার তখনও কিন্তু ওটিতে। জাস্ট উনার একটা ইনস্ট্রাকশন, উনি যদি নাও আসতে পারেন, উনি তো জানেন যে এটা কি টাইপের পেশেন্ট, এই পেশেন্টের পরবর্তীতে কোন দিকে এই ডিজিজটা টার্ন নেবে। পরে আমি ইন্টারনেটে পড়ে দেখেছি আমার এই ডিজিজটা বা ডিজিজের সিমটম গুলো, তখন আমি আমি দেখলাম যে এটা প্রেগনেন্সির প্রথম থেকেই বোঝা যায় কিছু সিমটম আছে, জাস্ট শুধু ডাক্তার একটু মনোযোগ দিয়ে দেখা যে পেশেন্টটার এরকম সমস্যা হচ্ছে, কি কারণে হচ্ছে বা কেন হচ্ছে, বা এটার সিমটমটা কি কি, তার সাথে কি এটা ম্যাচ করছে কিনা, কারণ সবার তো নর্মাল প্রেগনেন্সি হবে না। বাট আমার বাচ্চাটা টোটালি ডাক্তারের গাফিলতির কারণে মারা গেল, আরেকটা সময় মারা গেল। আমি এখন, ওরা আমাকে বললো যে আপনাদের যেসব রিচুয়াল প্র্যাকটিস আছে ওগুলো করতে হবে, বাচ্চাকে নিয়ে যান, আমরা সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তখন তো স্বাভাবিক, আমিও স্বাভাবিক পর্যায়ে নেই, আমার হাজবেন্ডও স্বাভাবিক পর্যায়ে নেই, আমাদের ফ্যামিলির প্রত্যেকের তখন, কারণ 22 দিন ধরে আমি এমনি হসপিটালাইজড, আমার অক্সিজেন চলছিল, স্যালাইন চলছিল, একটা পর্যায়ে আমি কিন্তু কনফিউজ ছিলাম বা আমার মনে হচ্ছিল যে আমি হয়তো মারা যাব, কারণ ওই ওই পর্যায়ে থাকলে প্রত্যেকের ওই ফিলটা হবে। তো সেখানে ওই সময় আমাকে ওরা ক্যাবিনে শিফট করলো, আর বাবুকে আমার সাথে আরেকটা ইয়াতে দিল। তাওয়ার পরে আপনার হচ্ছে আমার হাজবেন্ডকে ডেথ সার্টিফিকেট দিয়ে দিল। পরের দিন আমরা সকালবেলা ফজরের ওয়াক্তের পরে ওর কবর হলো, জানাজা হয়ে কবর হলো। কবর হওয়ার পরে আমার মেয়ের, আমাদের মেয়ের নাম রাখলাম আমি সাদিকা আহমেদ। সাদিকা মানে আমি ঠিক করে রেখেছিলাম, সাদিকা নামের অর্থ হচ্ছে প্রান্তর, যেখানে আর কি আপনার একটা মিলন আর কি, যেখানে আপনার ভেদাভেদ থাকবে না, আকাশ মাটির সাথে মিলে যাবে, প্রান্তর। তো সাদিকার নামটা ফিক্সড করা হলো, ওকে কবর দেওয়া হলো। আমি তখনও তো অসুস্থ, হসপিটালাইজড। এরপরে আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো, বাসায় বেডে শুয়ে আমার তখন খুব খারাপ অবস্থা। যাই হোক, আমি এরপরে ওর ফাইলগুলো বের করলাম, ওর ডেথ সার্টিফিকেটটা যখন খুললাম তখন দেখলাম ওখানে মেনশন করা আছে যে আমি একটা ডেড বেবি বার্থ দিয়েছি। হসপিটালের ট্রিটমেন্ট সামারি থাকে একটা, সেই সামারিতে মেনশন করা আছে যে 2:30 আমি এই এই পেশেন্ট সার্জিক্যাল ইনকমপ্লিটেসিস প্রবলেমের কারণে একটা ডেড বেবি বার্থ দিয়েছে। তখন আমার কাছে মনে হলো যে এর চেয়ে বড় মানে শকিং আর কিছু হয় না। আমি আমার হাজবেন্ডকে দেখে বললাম, তুমি একটাবার ডেথ সার্টিফিকেটটা চেক করোনি? আমি তো করিনি। সে দেখো কত বড় একটা মিথ্যা কথা লিখে দিয়েছে ওরা। তো তখন আমি আমার হাজবেন্ডকে খালি বললাম যে আমরা শিক্ষিত এবং আমরা ভালো জায়গায় জব করি বা ভালো একটা পরিবেশে থাকি, আমাদের সাথে যদি এরকম হয় তাহলে যারা
গ্রামের রিপোর্ট গুলো দেখি এরকম হাউকাউ চিল্লা চিল্লি করছে মানে, এবং হাসপাতালের লবিতে বসে ভাঙাচুরা চলছে, কেন হয় এখন তো বুঝতে পারছেন।
তারপরে যেটাই হোক, আমাদের ওই যে সোশ্যাল ওয়ার্কিং এ যে মেন্টালিটিটা ছিল, আমরা ওখান থেকে আবার শুরু করলাম যে না, তাহলে আমাদেরকে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য কাজ করতে হবে, বাচ্চাদের জন্য কাজ করতে হবে, কারণ এরকম করে তো প্রতিদিন কত বাচ্চা মারা যাচ্ছে যেগুলো আমরা জানতে পারছি না, বা পেশেন্ট অ্যাওয়ারনেসটাও আমরা জানতে পারছি না। এর মাঝে যেটা হয়েছে, আমার মা ক্যান্সার ধরা পড়েছে, তো আমরা হচ্ছে বাংলাদেশে প্রথম ট্রিটমেন্টটা করি ওনার ব্রেস্ট ক্যান্সারের। তো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসেরও আমরা কিছু মানে স্টেপ নিই তখন আমাদের এনজিওর মাধ্যমে, যে ব্রেস্ট ক্যান্সারটা কেন হয় বা কিভাবে হয়, সিমটমগুলো কি কি ধরা পড়ে। তারপরে বাংলাদেশে 2 বছর ট্রিটমেন্টের ফাঁকে ফাঁকে ওনার কিছু কমপ্লিকেশন হচ্ছিল, সেই কমপ্লিকেশনগুলো আমরা বলার পরে ডাক্তাররা ধরতে পারছিল না। এরপরে আমি কলকাতায় একবার ওনাকে নিয়ে গেলাম, কলকাতায় গিয়ে ধরা পড়লো যে ওনার আরেকটা ক্যান্সার হয়েছে এবং ওটা পুরো বডিতে স্প্রেড হয়ে গেছে, অ্যাডভান্স স্টেজ, এবং বাংলাদেশের ডাক্তাররা 2 বছর কিন্তু বলেছে কিছু না কিছু না, ওনাকে কিন্তু রেগুলার চেক আপ করা হয়েছে। তারপরে আম্মু আমাকে আমাকে বললো যে বাবু আমি আর বাঁচবো না, আমি এটা বুঝে গেছি, তুমি আর চেষ্টা করো না। আমি বলছি না, আমি শেষ চেষ্টাটা করতে চাই। আম্মুকে আমি নিয়ে গেলাম সিএমসিতে, ভ্যালোরে। ভ্যালোরে নিয়ে যাওয়ার পরে ওখানে 2 মাস রাখলাম। ওখানে আমি দেখলাম মানে পেশেন্টের জন্য ডাক্তাররা কিভাবে কাজ করে, সকাল 6টা থেকে শুরু করবে ফুল টিম কয়েকটা ডিপার্টমেন্ট মিলে, এবং আপনাকে ততক্ষণ পর্যন্ত ওরা বাঁচানোর চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত শিওর না হবে যে না আর কিছু করার নেই ততক্ষণ পর্যন্ত। এবং যে পেশেন্টকে বাংলাদেশে ডাক্তাররাও একসময় বলেছে যে হার্ডলি দুই মাস বাঁচবে, কলকাতার ডাক্তারও বলেছে সেই পেশেন্ট এখনো পর্যন্ত 3 বছর চলছে, বেঁচে আছে ওদের
চেষ্টা।
তো এইগুলো থেকে আসলে আমাদের বাংলা রুটটার কাজ শুরু করা, কারণ আমরা করতে চাই পাবলিক অ্যাওয়ারনেসটা, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের হেলথের জন্য সচেতন না হব।
এরপরেও তো আপনি কনসেপ্ট করেছিলেন বোধহয়, তাই?
হ্যাঁ কনসেপ্ট করেছি,
কিন্তু আপনার
সেটা কমপ্লিকেশনের জন্য হয়নি।
এখন রেজাল্টটা কি, মানে এখন আপনার জায়গা থেকে কি মানে সম্ভব?
আসলে এটা টোটালি মিরাকল, সম্ভব
মানে ডাক্তার মেডিকেল সায়েন্স থেকে নট পসিবল, যদি হয় তাহলে মিরাকল হতে হবে। আপনার হাজবেন্ড বিষয়টাকে কিভাবে দেখে?
ও খুব পজিটিভ, ও খুবই পজিটিভ এই বিষয়টাতে, কারণ ও আমাকে সবসময় বলে যে দেখো লাইফের ব্যাপারটা এটাই না যে শুধু জন্মগ্রহণ করা, কারোর সাথে লাইফ সেটেল করা, দেন মানে বাচ্চার কনসেপ্ট করা, জন্ম দেওয়া, সেলফ কনসার্ন না হয়ে সবার জন্য চিন্তা করাটা সবাই পারে না। ও আমাকে ভীষণ কাউন্সিলিং করে এই বিষয়টাতে।
ট্রুলি জেন্টলম্যান, আই রিয়েলি স্যালুট ইউ। আপনি অনুষ্ঠানটা যদি শুনে থাকেন, সেটা হচ্ছে আমরা এই যে লাখ লাখ শ্রোতা যারা শুনছি, তারা সবাই আপনার জন্য দোয়া করব, এবং এই দোয়া করব এই জন্যে যে ট্রুলি ম্যান বলতে যেটা আমরা বুঝি সেই সেন্সটা যেন আপনার মতো অনেক মানুষের মধ্যেই আসে। বিকজ বাচ্চা হচ্ছে না, এটা আমাদের সোসাইটিতে ডিভোর্স হয়ে যাওয়ার জন্য এনাফ রিজন। এবং আপনি যেই ধরনের লাইফ থেকে এসছেন, আপনার পাস্ট লাইফ যদি বলি, সেখান থেকে এসে আপনার প্রেজেন্ট লাইফ পুরোপুরি তো একেবারেই উল্টে গেছে, তাই না? এবং এটা তো অবশ্যই আপনি একটা রিচুয়াল স্ট্যাটাস মেইনটেইন করেন, আপনাকে দেখে যেটা মনে হচ্ছে, আপনার ছবি বা দেখলেও সেটা মনে হচ্ছে, এটা আপনার ফ্যামিলি থেকেই করেন অলওয়েজ? আপনি সেটা করতেন খুব ছোটবেলা থেকে? এটা মেয়েদের
আর বেশি শুরু করেছে আমার মেয়ে মারা যাওয়ার পর থেকে, কারণ ওর মারা যাওয়ার পর থেকে আমার কাছে মনে হয়েছে আসলে লাইফে সমীকরণটাই ওটা যে আপনাকে একেবারে শূন্য হাতে ফিরে যেতে হবে।
নাও ইউ আর কমপ্লিটলি হ্যাপি উইমেন, এবং আপনি আপনার জায়গা থেকে একটা এনজিও করছেন, সোশ্যাল ওয়ার্ক করছেন, জব করছেন, আপনার হাজবেন্ডও একই জব করছে, ইউ গাইজ আর্ন লট অফ মানি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের লাইফে এখন পিসফুল একটা এনভায়রনমেন্ট বিরাজ করছে।
এবং আমরা পুরোপুরি আমাদের ইনকাম থেকে শুরু করে যতটুকু সম্ভব হয় আমরা পাবলিক মানে এই আপনার ছোট বাচ্চাদের জন্য বা এই সোশ্যাল ওয়ার্ক গুলোর জন্য আমরা কন্ট্রিবিউট করি। ইভেন আমরা দুজন আমাদের সবকিছু কিন্তু এই অর্গানাইজেশনের জন্যই, মানে আমাদের অ্যাবসেন্সে পুরোটাই আমাদের অর্গানাইজেশনে থাকবে।
আপনি কেন আপনার এই জীবনের গল্পটা আজকে এই হ্যালো 920 তে বলতে আসলেন?
এটা যদি এক কথায় বলতে চাই, আসলে আমি মনে করি মানুষের হেরে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় পরাজয়, যে আপনি জীবনের কাছে হেরে গেলেন। আমি চাই না যে মানে যে যে পরিস্থিতি থাকুক না কেন তাকে সার্ভাইভ করার চেষ্টা করতে হবে, এই কারণে আমার আশা।
সো দিস ইজ দ্য আলটিমেট লেসন অফ দিস স্টোরি, আমরা এই জন্যই বলেছিলাম যে একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় শ্রোতা, আমরা বারবারই একটা কথা বলি যে একটা জীবনের গল্প যদি আপনার জীবনের মোটোটাকে চেঞ্জ করতে পারে, আমরা জানি অনেক কষ্ট করে অনেক মানুষ এই অনুষ্ঠানটি শোনেন, গ্রামে গঞ্জে শহরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি অনেকে শোনেন, অনেকের জীবনেই বিভিন্ন রকমের কষ্ট আছে, কিন্তু শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ যুদ্ধ করে যেতে হবে, এটাই হচ্ছে জীবন। আর বাকিটুকু ওই ওপরওয়ালার ওপরে ছেড়ে দিন, তিনি নিশ্চয়ই আমাদেরকে দেখছেন। এবং আজকের এই জীবনের গল্প থেকে আমরা যদি শিক্ষাটা নিতে পারি, তাহলে আমরা বলবো যে আমাদের এই বন্টি যিনি আমাদের আজকের এই প্রাণের অনুষ্ঠান হেলো 920 তে এসছেন ভালোবাসার জায়গাটা থেকে, তার আশাটা সার্থক হয়েছে। আমরা শেষ করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হেলো 920 স্পেশালি থ্যাঙ্কস টু ইউর হাজবেন্ড সাদিক, অ্যান্ড লাখ লাখ লিসনার যারা আমাদেরকে এই মুহূর্তে সঙ্গ দিলেন শুনলেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আগামী বুধবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া আরও একজন বন্ধুকে সাথে করে নিয়ে তার জীবনের গল্প শোনার জন্য আপনাদের দরজায় কড়া নাড়ব। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।